exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। এবিসি রেডিও এফএম 89.2 এ প্রিয় শ্রোতা, আমি আরজি কিবরিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রবিবারের রাত এবং এখন থেকে শুরু করে রাত একটা অবধি নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, নিজের জীবনের অপরাধগুলো নিয়ে আপনার বিবেকের দৌড় গোড়ায় আরো একজন বন্ধু উপস্থিত। কে সে? তিনি অনুষ্ঠানের শুরুতেই চলুন জেনে নেই মঞ্জুরের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপ্রিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি রুহুল আমিন। 27 বছর বয়সী রুহুল আমিন অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসে, বিশেষ করে সুযোগ পেলেই বৃদ্ধ মানুষদের সেবা করেন, ঘুরে বেড়াতে পছন্দ করেন, সময় পেলেই বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। খাবারের ব্যাপারে বললেন, সব ধরনের খাবারই তার পছন্দ, তবে মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন। রুহুল আমিনের পুরো গল্পটি জানতে চলুন কিপ্রিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম যে জেবিএসবির আজকের গেস্ট হচ্ছে রুহুল আমিন। আমরা রুহুল আমিনকে ফ্লোর দেব। বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, থাকছে স্টুডিওতে আমার লিসনার পোল। তিনজন আজকে যুক্ত হয়েছে আমার সঙ্গে, যাদেরকে আমরা বেছেছি আমার পেজটি থেকে www.facebook.com/kibriya.rj kebriya.rj পেজটি হচ্ছে আরজি কিবরিয়া নামে এবং ওখান থেকে আমি তিনজনকে বেছে নিয়েছি। ফাইন, কোন তিনজন আমার সঙ্গে রয়েছে একটু চলুন পরিচিত হওয়া যাক। প্রথমে আপনি আপনার নাম এবং কোন প্রতিষ্ঠানে কাজ করছেন বা পড়াশোনা করছেন বলুন আমাদেরকে।
আমি রাফি, আমি নর্থ সাউথ থেকে এসেছি।
তারপর?
আমার নাম রফিকুল ইসলাম, আমি ইউপিএসসি ইউনিভার্সিটি থেকে এসেছি।
এবং লাস্ট ওয়ান, আপনি?
আমার নাম মিরাজ, এসেছি ইউআইইউ থেকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাদের হাতে ক্ষমতা থাকছে, তারা যে কোনো মুহূর্তে কোশ্চেন করতে পারে এবং এই অনুষ্ঠানটিতে যে কোনো মুহূর্তে ভেটো দিতে পারে। ক্ষমতা থাকছে আপনাদের হাতেও, চাইলে আপনারা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন আজকের এই স্টোরিটি আমরা কন্টিনিউ করব নাকি করব না। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবং আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর জানব অপরাধ এবং তারপর অপরাধের পরের যে প্রায়শ্চিত্ত কিংবা অপরাধের পরের যে ইফেক্ট সেটা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে বলুন। আপনি দিল খুলে বলুন, মন খুলে বলুন।
ছোটবেলা আমাদের গ্রাম ফতেপুর, আমার আব্বাই একটা নৌকা আছে না, নৌকা বাইতো। বর্ষাকালে আমার আব্বাই নৌকা চালাইতো, আর বর্ষা চলে গেলে আমার আব্বাই আপনি সরষের তেল আছে না, সরষের তেল জায়গা জায়গা নিয়ে গ্রাম মহলে নিয়ে চাকরি বিক্রি করতো। আমার আব্বা মানে সবার ছোট, আমরা তিন ভাই তিন বোনের সবার ছোট। আমি আমার বড় ভাই মোটামুটি লেখাবার ভালো করছি, তাই আপনি অবস্থা দেখা উনি আমাদের ক্যাটলা আছে স্টান, ওই ক্যাটলা চাকরি নিল। তাই এই ফাঁকটা তাই আমি আমার আব্বা আমার খুব প্রিয় আমি ছিলাম, সবার আদর ছিলাম। তাই উনি আমার খুব আদর করতো, সব দিক দিয়ে আমার খেয়াল মনে রাখতো। তা আমাকে লেখাপড়া দিক দিয়ে লেখাপড়া স্কুলে পড়াইলো, আমার স্কুলে যাওয়া ভালো লাগে না।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা তিন ভাই তিন বোন ছিলাম।
তিন ভাই তিন বোন,
হ্যাঁ, সবার ছোট আমি। তাই ওই লেখা স্কুলে পড়ার পরে তো আমার স্কুল যেমন ভালো লাগে না, তেমন স্কুলে যাওয়ার পরে টিচার কই মাস্টার কই কেউ এলোমেলো, সবাই এলোমেলো হয়ে গেছে। তো সবাই ফোনডেম করে, তা আমি ফোনডেম হচ্ছে, তা আমার স্কুলে ভালো লাগে না। তাই ওই মানুষের গাছে আম চুরি করা, ডাব চুরি করা, সবকিছু এগুলা করতাম। করতে করতে আমি আমাদের বাসায় কেউ আমি ডাব চুরি করতাম, মাম চুরি করতাম, সবার ডাকাই যে না করতো তার বেশি করতাম। তাদের গাছ আমি ডাল আমার সব ভেঙে ফেলাইতাম। তো বাসায় প্রতিদিন বিচার আসতো। তা আসার পরে অনেকদিন যাই, তা যাওয়ার পরে আমার ভাইয়ের জন্য ভাই একদিন আসলো, আসে বললাম মা, আমি আব্বার বাবার বললো কয় আমি একটা মেয়েকে পছন্দ করি, কোন জায়গায় কম জানি চাকরি করি বর্তমানে, আমি ওখানে একটা মেয়ে পছন্দ করছি। চাকরি করার পর আমার আব্বা ঠিক আছে আমার দেখবো, দেখার পর দেখ পরে চাকরি করে লাভ নাই, তোর আব্বার লগে তুই ব্যবসা করি গেলি কর, তোর না আমি তেল বেশি বিক্রি করবো না, আমি একটা মুদি দোকান দিই। ঠিক আছে, তা আমার ভাইয়ের মুদি দোকান চালাতে আছে, চালাতে চালাতে পরে তেমন একটা নেশা চলে যায় জোয়ার পথে। আমি তাস খেলা হয়, ওই তাস খেলতে হচ্ছে আমাদের দোকানের সম্পূর্ণ টাকা নষ্ট করে ফেলায়। নষ্ট করে ফেলাবো তখন তা আবার আব্বা এই আখের মতনই আবার এই গাউল করে, গাউল মানে কি তেল নিয়ে বিক্রি করা হয় জায়গায় জায়গায় নিয়ে, তেল মহল্লায় বিক্রি করে, আর বর্ষাকাল আসলে আপনি মিলে তেতে কিনা জায়গায় জায়গায় দোকানে ছেলে দেওয়া হয়। তো আমার ভাই এগুলো করে ফেলাইছে, করা যাওয়ার পরে তাই আবার এই মেয়ের সাথে, ওই মেয়েটার সাথে গেছে কয় আমি মেয়ের বিয়ে করবো। তাই আমি শুনছিলাম আমার এই যেটা মা হয় আমার ভাইয়ের শাশুড়ি, তাই উনি শুনছিলাম উনি বল তাবিজ করে আমার ভাইকে বিয়ে করেছে। তাই উনি বিয়ে করার পরে তাই আমাদের সবার বড় ছেলে, আমার বড় ভাই, আমার আবার সবার বড় ছেলে, উনি খুব আদরে ছিল, লেখাপড়া ভালো করছে, তাই ক্লাস উনি পড়ছে। তাই উনি এই কাজ করার পরে আমার আব্বা মা মানে প্রচুর কষ্ট পাইছে, মানে এমন কান্দা মান্দা সবাই আমরা শিক্ষা পাবো, আমি সব শিক্ষা পারছি আমার ভাই এটা কি কাজ করলো। তাই আমরা দুই তিন মাস যাই, সবাই বললো হ্যাঁ এটা তোর কিরে তোর পোলারে কি করলো, অন্য জায়গায় বিয়ে করলো, একটা মাস সবাই বাসাবার না জানে বিয়ে করলো। তাই যখন আমরা আমার আব্বা তিন মাস ধরে ওই চিকা ভাকরা কান্দা সব শুরু করছে, যত বড় ছেলে চলে গেছে, তা আমরা এলাকায় থাকবো না, আমাদের গ্রামে থাকবো না, আমরা এই ঢাকা চলে আসবো, মানে ঢাকা কি ওই একটা নাম আছে আমরা বরাবো তারাবো ইউনিয়ন, ওইখানে আমরা চলে আসলাম ছোটবেলা। তো চলে আসা পরে সবাই আমার মা ভাই বোন সবাই আমরা চাকরি করি। তখন ভাই একটা চেষ্টা মিলে ফালমে চিফ ইয়ার সোজার মিশিং, ওখানে আমি ডোয়ারে কাম করতাম, ডোয়ারমেন, ওইখানে ডোয়ারমেন বলে যারা কাজ করে তারা জানে, ওই ডোয়ারমেন কাজ করলাম, কাজ করার পরে করতে করতে তাই উনি কাজ শিখলাম। তা আমার যে অবস্থা ছিল ওই খুব মারধর করতো, আমার একটা সুতা মানে উনিশ তেবিশ হইলে আমাকে লাফ দিয়ে মারতো। তারপর ভাবলাম যাক কাজ শিখি, কাজ শিখলে বসত আমি অসত হব, আসো শিখি। শিখতে শিখতে ছয় মাস পরে যখন আমাদের আব্বার লগে আমার আব্বায় প্রায় এক দেড় লাখ টাকা দিয়া উনি একটা মিল করলো, এই সময় একটা যে রাইস মিল করলো, ওই ফাঁকদা তখন আমি আবার দোকানে চলে যাই, দোকানে মোটামুটি ভালো কাজ শিখে বেলাইছি, ধান ভাঙাটা মশলা ভাঙাটা মোটামুটি হয়ে গেছে। আমাদের দোকানে যখন মোটামুটি ভালো কাম করি আস্তে 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 আস্তে, তা আমার যে মাঝারো ভাই আলামিন ছিল ওই তো এই কাজ করতো ফালো মিশিং এর, তো আমার সাথে আবার দোকান চলে আসলো, আমরা দুই ভাই কি করলাম একসাথে কাজ করলাম। তো এই কিভাবে ভাই ওই সময় আমি দুন পান একদম টোটালি খেতাম না, যে আমার সাথে দুধ না খাইতো তার আমি বলতাম ভাই একটু ফাঁড়া গিয়ে খান, আমার সামনে খাইবেন না, আমি সিগারেট না আমি ধোয়া একদম পছন্দ করতাম করতাম না তখন। তাই এগুলা যখন আমি বাসা আসা যাওয়া করতাম।
হ্যাঁ, আপনি আপনার নামটা বলে প্রশ্নটা করুন।
আমার নাম মিরাজ। আমরা তিনজনই আলাপ করলাম, আলাপ করে দেখলাম আসলে গল্পটা খুব বেশি খাপ খাচ্ছে না, তো আমার মনে হয় এখানে এসএমএস পোলে যাওয়া যেতে পারে।
যেহেতু আপনারা তিনজনই এসএমএস পোলের আহ্বান জানিয়েছেন, ওকে আই এম কলিং এসএমএস পোল ফ্রম দ্য লিসনার্স, যারা শুনছেন তারা কি মনে করেন এই গল্পটি কন্টিনিউ করতে দেওয়া উচিত কিনা, ভোট করুন আমাদেরকে। ভোট করার নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন এবিসি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। লেটস কন্টিনিউ দ্য স্টোরি। তারপর
পরে তখন একটা আমার বন্ধু বলল বুঝতো মেয়েটারে আমি ভাবা করতে পারি না। আমি বললাম কেন, মেয়েটা একদিক দিয়ে টাকার অভাব দিক দিয়ে মনে হয় একটু সমস্যা আছে, আমার আসলে ধরা দেয় না, যত নাম্বার দিলাম তুই ট্রাই করে দেখ। তাই আমি বললাম আরে এটা ব্যবহার হইলো তুই দি। তাই নাম্বারটা নিলাম, নেওয়ার পরে চার পাঁচটি কথা বললাম ওর সাথে, সবকিছু বললাম। তাই তোমার যা কিছু লাগে এমনিতে বললাম, তোমার যেটা কিছু লাগে আমার তো শেয়ার করবা, তোমার যেটা প্রয়োজন আমি তোমার দিন
এমনিটাকে বললাম।
হ্যাঁ এমনি মেয়েকে বললাম। তা মেয়ে আমার কথা শুনে ওই খুব মুক্ত হয়ে গেলোগা অথবা আমার সাথে মিক্স হয়ে গেলোগা। তাই বলো হ্যাঁ আমি কালকে আসবো। আমি ঠিক আছে তুমি কালকে আসো, কিন্তু ওর সাথে আমার শারীরিক কথা বলা হয়েছিল, শুধু আমি একাই করবো, কিন্তু আমার যে বন্ধু আমি যাতে বলিনি। তো ওই মেয়েকে নিলাম, এরপরে আমার বাসায় নাই, আমার এই যে বন্ধু যার যে নাম্বারকে আমার দিল, আমার সাথে দিল, কয় ঠিক আছে আমি দেন পরে যখন নিয়ে আসলাম যখন কয় ওই কি আমি কয় আমার বন্ধু লাগে কয় তেমন আমি কই ওই আমার সাথে থাকবো কয় না এটা সম্ভব না আমি কই আরে বাবল ওর তো বাসা আমার তো বাসা না তে এখন আমি চুপটা করি তারপরে ওরা খুব মেনাজ করি ঠিক আছে একদিন দুই দিন তিন দিন আমরা করি মেয়েরা অনেক কষ্ট করলো কয় আপনি আমার এই যে কষ্ট দিলেন এটা আপনার পরে বুঝবেন আমরা ওষুধ দিলাম একদিন আপনার কষ্ট করবেন একদিন আমরা কষ্ট পাইবেন যদি আমার
মেয়েটাকে জিম্মি করলাম
হ্যাঁ জিম্মি করলাম ওর মেয়েটাকে টাকার ওসিলাই তাই আমি ওরা তারপর টাকা দিয়েছি 2000 টাকা দিয়েছি আমি বললাম তুমি যদি কোনো সমস্যা হয় আমার বললো কয় আর জীবনে আপনার সাথে ফোন দিবো আজকেই শেষ আমার সম্ভব আজকে আমার শেষ তা আপনি খুব ভালো জানতাম বাইশ হিসাব জানতাম তাই আপনি আমার এই কাজ করলেন আমি খুব কষ্ট পেলাম তাই বাস চলে গেল তাই আমি ফোন থেকে আমি দোকানে আস্তে 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 যেমন আমার আপ্পার প্রচুর কষ্টের টাকার আমি আস্তে আস্তে দোকানটা দেখতাম ওইখানে ওইখানে ঘুরতাম তা মেয়েদের পিছিয়ে ওই মেয়েদের নাম্বার দিয়ে ফোন দিয়ে কথা বলতাম মানে আমার কথা হলো কি মেয়েদের ওই যখন থেকে আমার একটা লোভ লেগে গেল মেয়েদের প্রতি একটা আকর্ষণ হয়ে গেল
ওকে প্রিয় শ্রোতা SMS পোলের রেজাল্ট আমাদের হাতে চলে এসছে চলুন আমরা কম্পিউটারাইজড পদ্ধতিতে জেনে নেই SMS পোলের রেজাল্ট কি
Yes 40% No 55% No comments 5%
সরি রুহুল আমিন, আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনি আপনার বলার ক্ষমতা হারিয়েছেন। আমাদের যাহা বলিব সত্য বলিবর নিয়ম অনুযায়ী 40% হচ্ছে ইয়েস, 55% হচ্ছে নো এবং 5% হচ্ছে নো কমেন্টস। উই আর ভেরি ভেরি সরি, আপনি এখানে কষ্ট করে এসেছিলেন এবং আপনার জায়গাটি থেকে আমি বুঝতে পারছি এটা অত্যন্ত কষ্টের, কিন্তু আমাদের লিসনাররা যেহেতু অধিকাংশই আপনাকে বলার সুযোগ দিচ্ছে না, সুতরাং আমাদের এখানে কিছুই বলার নেই। ওকে প্রিয় শ্রোতা, আমরা আরো একজনকে ফ্লোর দেব, অডিয়েন্স থেকে আমরা আরো একজনকে ডেকে নেব যাহা বলিব সত্য বলিবতে। চলুন দেখে নেই কে রয়েছে আমাদের সঙ্গে এই পর্যায়ে।
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবতে আজ দ্বিতীয় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাহবুব। মাহবুবের বর্তমান বয়স 22 বছর। মাহবুব গরিব মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। মাহবুবের প্রিয় মানুষ তার মা, আর প্রিয় খাবার বিরিয়ানি। মাহবুব কেন আজ যাহা বলিব সত্য বলিবতে তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
ওকে, আমরা জানলাম যে মাহবুব থাকতে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। অ্যাজ ইউজুয়াল যে রুলগুলো আমি বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, সেটা মাহবুবের জন্য প্রযোজ্য হবে। মাহবুব, একেবারে শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, যে কারণে আজকে আপনি নিজে অপরাধী, যে কারণে আজকে আপনি যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। ওকে, লেটস বিগিন দ্য স্টোরি, বলুন, একেবারে শৈশব থেকেই শুরু করুন।
একেবারে ছোটবেলা থেকে, আমার জন্মের আগে থেকেই বলি যে আমার জন্মের আগে আমার বাবা আমার মাকে নিয়ে আর কি পারিবারিক সমস্যার কারণে গ্রামের বাড়ি সিলেট বলিনি প্রথমে
গ্রামের বাড়ি সিলেট
আপনার আমাদের গ্রামের বাড়ি সিলেট তো পারিবারিক সমস্যার কারণে ওখান থেকে হয়তো কোনো ঝগড়াঝাটি কোনো সৃষ্টির কারণে ওখান থেকে নিয়ে আসা পরে মতিঝিল ওখানে তখন বুঝতে ছিল যে বাংলাদেশ ব্যাংকের সামনে ওখানে ওখানে রাখার পরে ওখানে আমার জন্ম হয়। পরে বাবা সত্যি বলতে অতটা ভালো ছিল না, কেয়ার করত না কোনো। তারপরে ওইখান থেকে মোটামুটি একটু এক বছর হইব ওই সময় ওখান থেকে নিয়ে যায় নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ রাইখা, ওই জায়গা থেকে রাইখা চলে আসে, কোনো কেউ ছিল না।
কয় ভাই বোন ছিলেন আপনারা সেই সময়?
আমরা তিন বোন আর ভাই, বলতে আমি একাই আর সবার ছোট।
সবার ছোট আপনি, আপনার বড় তিনটা বোন আছে।
সবাইকে নিয়ে ওখানে নারায়ণগঞ্জ রাইখা চলে আসা।
নারায়ণগঞ্জে কার কাছে রেখে আসলো?
কেউ কাছে না, শুধু একটা বাসা ভাড়া করছে আর কিছু না।
বাসা ভাড়া করে ওখানে রেখে চলে আসলো?
চলে আসছে,
এটা আপনি শুনেছেন পরবর্তীতে?
জি, তখন আমি ছোট হয়ে গেছি।
কেন রেখে আসলো? কেন এভাবে
স্বভাব?
স্বভাব বলতে?
স্বভাব বলতে উনি এরকমই, কেয়ার জিনিসটা আমার ভিতরে নাই।
আচ্ছা, তারপর?
তারপর ওখান থেকে হয়তো বা মানুষের দয়া মায়া এভাবেই চলতেছিল। মাকে একটা কাজ দিল, এক জায়গায় রান্না বাড়া করার কাজ। তারপর একটা আমার যে বড় বোন ছিল তাকে সিলেটে পাঠিয়ে দেওয়া হয়, ওখানে থাকতো। চাচা ছিল, চাচাটা আমার মনে হয় আমি যদি আমার বাবার গর্ভে জন্ম না হয়ে যদি আমার চাচার গর্ভে জন্ম হতো হয়তো আমার লাইফটা ইচ্ছাই বেটার হতো। চাচা খুবই ভালো ছিল, আর ভালো বলতে গেলে অনেক এখন পর্যন্ত ভালো। তো এতটা ভালো ছিল, ওনার কাছে রাইখে আসার পরে আমার যে মেজো বোন উনি তখন ছোট,
নিজের থেকে এত কষ্ট, আসলে এক বেলা খাইলে আর এক বেলা খাওয়া চায় না এমন অবস্থা। তারপর তখন সবাই বোন যখন কাজ করতেছে, মাও একটা কাজ করতেছে, মোটামুটি তখন থাকার মতো একটু ব্যবস্থা হইলো, সবাই জি সবাই সাহায্য করতেছে, একটু একটু বড় হইতেছি। তারপরে হঠাৎ করে আমার আব্বুর আবির্ভাব, কোথা থেকে আসছে বলতে পারি না। তখন অবশ্য আব্বুকে চিনি, ঠিক মতোই চিনি, দেখলেও চিনি, বুঝি আব্বুটা। আসার পরে আছে না যে এতদিন পর আসলাম, দুঃখিত, সরি, এরকম কোনো ছিল না। আসলে তো আসলাম, কিছু বললে চলে যাবে, এরকম কোনো কেয়ারই ছিল না। তারপরে আমার বোন, তারপরে যে বোন বড় বোন, একেবারে বড় বোন, যে সিলেট থেকে নারায়ণগঞ্জ নিয়ে আসলো আম্মু, আনার পর প্রথম যখন আনলো দুলাভাই আর কি, আমার যে দুলাভাই দেখে পছন্দ করছে, পছন্দ করার পর গিয়ে বললো ইয়ের কাছে বাসায়, আব্বু রাজি হইলো, বাট আম্মু রাজি হইলো না। তারপরে দুলাভাই একটু ছিল অন্য টাইপ, কেটার টাইপ, দুলাভাই ওখানকারই নারায়ণগঞ্জের স্থানীয়, ওখানে হইলো ইয়ের বোনের বিয়ে হলো। বড় বোনের বিয়ে হওয়ার পরে ওখান থেকে আমরা অন্য বাসায় চলে আসছি, শিফট করছি। শিফট করার পরে ক্লাস থ্রিতে পড়ার সময় আমার পড়ালেখা বন্ধ। এর ভিতরে মেজু বোন বিদেশ যাওয়ার জন্য কথা উঠলো যে না, এ তো আসলে চলতেছে না। আবার এর মাঝখানে আবার আব্বুর দেখা নাই, আব্বু কই গেল হঠাৎ করে, কোনো ই নাই, খবর খবর কোনো কিছুই নাই। তো বলতেছে তাহলে কাজ করি, অনেক দেনা দুনা করে মেজু বোনটা পাঠিয়ে দেওয়া হইলো বিদেশ, লেবানন। ফার্স্ট টাইম যখন ওই যে লেবানন যুদ্ধ টুদ্ধ হওয়ার আগ দিয়ে, আসলে এমন অবস্থা যে খাওয়ার কোনো ই ছিল না, কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না। তো বলতেছে তোর কাজে লাগাই দি, তখন ক্লাস থ্রিতে পড়ি, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে বলতেছে যে ওকে কাজে লাগাই দাও, ওকে হাফ প্যান্ট পরা আর একটা গেঞ্জি পরা, হাতে দুই বাটি নিয়ে তখন নয় মিটি কাজে আসতাম।
ওকে
ওই শাড়ির মধ্যে পোশাক, পোশাক মানে না কিন্তু গেঞ্জি বা টি শার্ট এগুলোর মধ্যে। ওখানে আস্তে আস্তে ওখানে একটার পর একটা কাজ করতেছি, তারপরে আস্তে আস্তে কাজ শিখার পর তো দেখতাম যে সিনিয়র বাইরে ছিল ফ্যাক্টরি, তারা অনেক পেন টেন করতো, আর পিয়ন হিসাবে আমাকে এই কাজ করাইতো সত্যি বলতে। যেমন তখন তো আসলে ওরকম বুঝতাম না, ওনার খাবারটা আমি পাস করতাম বা ওনার খাবারটা একজনকে দিয়ে আসতাম, এরকম কিছু করতাম। আর ফার্স্ট টাইম যেটা হলো, হুজারিগুলি যেরকম থাকে, একটা ছোট একটা রুম থাকে, ওগুলির মধ্যে চার পাঁচটা মেশিন নিয়ে লোকাল যে পোশাকগুলি সেগুলি বানানো হয়। তো আমার কি বললো যে তখন রাত্র বাজে, যেহেতু তখন ডিউটি চলতো সকাল নটা বাজে যাইতাম, দশটা বাজে আসতাম, রাত্র দশটা, একটানা কাজ করতে হইতো। তো তখন সাড়ে নটার মতো বাজে, বলতেছে যেন তোদের ছুটি, তোরা যা সব যা। যাওয়ার পরে উনি বলতেছে তুই থাক, তুই তোর দরজার সামনে দেখ কেউ আসে কিনা। আর একটা মেয়ে ছিল, তো ওনার সাথে উনি ভিতরে বাইরে দাঁড়িয়ে আছি। তো ভাবলাম যে কি করে, তো যেটা দেখলাম, দেখার পর আর কি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না, ওরকম ভাবে বুঝতেছিলাম না। পরের দিন যেমন বলতেছি ভাইয়া যে তোমরা কি করছো, বললো কি করছি, এমন এমন দেখলাম আমি যে তোমারও ই নাই, কাপড় নাই, ওরও কাপড় নাই, ঠিক আছে কয় একবার চট্টগ্রাম দিন একটা থাপ্পড় দিন।
তখন বয়স কত আপনার?
বয়স ক্লাস থ্রি থেকে মাত্র কাজে গেছি।
ওকে ওকে, মানে ক্লাস মানে পড়াশোনা ছেড়ে দিয়েছেন নাকি?
ক্লাস থ্রিতে থেকে পরীক্ষা দেওয়ার মধ্যে কাজ পড়ালেখা তো ছেড়েই দেওয়া হইলো কাজে যাওয়ার সময়। তো বলার পরে বলতেছে যা বলছো বলছো, আর কেউ বলবি না, ঠিক আছে? তো পাঁচটা টাকা দেওয়ার পরে আমি তো পুরো মহা খুশি, আসলে তো এরকম যদি হয় তো ভালোই। তো আমি চিন্তা করলাম, পরে দেখি পাশের যে হুঁশিয়ারিটা থাকে ওটার ভিতরে একই কাজ কিছুদিন পর। তো আমি চিন্তা করলাম, প্রথম যখন ভাই যখন বলছিল ওই ভাই বলার কারণে পাঁচ টাকা দিয়ে, তো মনে এই ভাইও দিব পাঁচ টাকা, তার কারণে ওনার কাছে গিয়ে বলছি ভাই কালকে তো দেখলাম আপনার এমন এমন, তো বলছে কেউ বলিস না কিন্তু যাতে বেশি হোক গার্মেন্টস আসলাম। যেহেতু আমি সবার ছোট ছিলাম, আর হুঁশিয়ারি যারা থাকে অনেক বড় বড় অপারেটর, সবার অনেক আদরের, ছোটর কারণে ছোট অল্প বয়সে কাজ শিখে ফেলাইছি। তো
কি কাজ শিখলেন?
প্লেন মেশিনে। যার কারণে সবাই অনেক আদর করত। তখন ফার্স্ট যখন কাজ করি একটা বেতনের ঢুকে, একটা অপারেটর হিসাবে ঢুকার পরে, যাওয়ার পরে একটা মেয়ে ফার্স্ট টাইম হিসাবে বলতেছে আর কি, একটা মাল দেখাই দিতেছে, আসলে আপনি যে মাল কাজটা করতেছেন এটা তো হইব না।
মেয়ে এসে দেখে দিচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে এসে বলতেছে ওয়ার সাথে অপারেটরই বলতেছে আসলে এই বোঝে করতেছেন আপনার, তো এই কাজটা হইব না। তো বললাম তো কিভাবে দেখা দেওয়ার পরে, তো আমি ওর কথা পরে গেলাম, শীতের দিন ছিল তো, গিয়ে বলতেছি যেহেতু গার্মেন্টস তো গিয়ে বলতেছি যেন একটা একটু ক্রিম দেওয়া যায়, ঠোঁট ফাইটা ছিল তো দেখছিলাম যে উনি ক্রিম দিতেছে। তো বলার পরে বলে হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই, তুমি দিল দেওয়ার থেকে বের করে। দেওয়ার পরে আস্তে আস্তে জানতে পারলাম ওনার নাম তিন্নি,
মেয়েটার নাম তিন্নি।
হ্যাঁ তিন্নি, তো তিন্নি সাথে মোটামুটি ভালো ক্লোজ, তো অনেক কথা বলতো আমার সাথে, আর ওকে অনেক পছন্দ করতো দুইটা ছেলে ফ্যাক্টরিতে।
ওকে আপনার বয়সী ছিল?
হ্যাঁ আমার বয়সী ছিল। তো বলার পরে দুটা ছেলে খুব পছন্দ করতো ওকে, তো ও আমার সাথে অনেক বেশি কথা বলার কারণে ছেলে দুটার ফলো করে আর কি আমাকে দেখা দেখে আর কি যেন একটু অনেক ধরনের কথা বলতো। নিচে নামার পর ছুটির পর বলতে চাই আয়সা বলতে চাই তিনি সাথে কি কথা বললি?
এই কে বলছে এটা?
এটা ফ্যাক্টরি একটা ছেলে ছিল।
আচ্ছা,
তো বলতে চাই তিনি সাথে কি কথা বললি? কাজের ক্ষেত্রে তো কত কথাই হয়, কোনটা বলছি ঠিক বুঝতে পারতেছি না। বলতে চাই যে দেখলাম হাত আর কি হাসতেছে তোর সাথে, কি বললো? তো বললাম যে এই কি ধরনের হয়তো কোন একটা কথা নিয়ে হাসছে, আসলে আমার ওরকম মনে নেই কি বলছে। বলার পরে তো শ্বাস করে এক চর কোনো কথা নেই বলছেন।
এই ছেলেটা চর মারলো?
চর মারার পর বললাম যে আসলে ভাই ভুল হয়েছে আপনার, আপনি যেটা করতেছেন এটা ঠিক না। আমি আসলে মেয়েটার সাথে কোনো সম্পর্ক কোনো কিছুই নাই, তো হয়তো বা আসলে আমার ভালো ব্যবহার কারণে ওরা কিছু বলে নাই। নেক্সট ডে ওদিন পরের দিন রাত্রে আরেকটা ছেলে যেটার কথা বলছিলাম, তো ও ধরছে, ও ধরে বলতেছে নিতাইগঞ্জের মোড়ের ভিতরে, তো নিতাইগঞ্জ ধরে বলতেছে কি তুই তিন সাথে তো কি কথা বলছিস? অলরেডি কিন্তু আমি ও এক চর খাই আর তোর সাথে কথা বলি না, তারা ইগনোর করতেছে যে দেখেন আপনি আমার সাথে কথা বললেন না। তো বলার পরে আমি বলছি দেখেন অলরেডি আমি একটা চর খাইছি একজনের কাছ থেকে, তো যার কারণে আমি ওনার সাথে কথা বলি না, আর আসলে আমি সত্যি ওনার সাথে কোনো বাজে কোনো কথা বা এরকম কোনো কথা বলি না। তো বলার পরে বলতেছে কে দিছে চর? তো আমি ওই ছেলেটার নাম বললাম। নাম বলার পরে বলতেছে জানগাল দিছে নারে? বললাম হ্যাঁ কে? ঠাস করে আরেকটা চর বাগালে দিল।
ওহো, এটা এটা আপনি কার সাথে শেয়ার করছিলেন?
এটা আরেকটা ছেলে ছিল, দুটা ছেলে ওকে পছন্দ করতো।
মানে যারা ওকে পছন্দ করতো তারা সবাই আপনার সঙ্গে এরকম ব্যবহার করতেছে, তাই তো?
দুজন করতেছে, কারণ আমি আসলে হয়েছে কি যে ফ্যাক্টরির মধ্যে হয়তো একটা তো ছোট আর কাজ ভালো বাড়ি প্লাস এটা সেই ফ্যাক্টরির মধ্যে সবচেয়ে সুন্দর ছিল তিন্নি, যার কারণে তিন্নিকে সবাই পছন্দ করতো, দুটা ছেলে ওকে ভালোবাসত। তিন্নি আমার সাথে আইসা আইসা যেমন নিজের ইচ্ছার থেকে অনেক কথাবার্তা বলতো বা ই করতো, হাসাহাসি করতো, একটা খাবার আনলে দিয়ে যেত। ফ্যাক্টরিটা আসলে গার্মেন্টস অনেক সময় একটা পরিবারের মতোই, তো দেওয়ার কারণে ওই ছেলেগুলির আসলে ওইগুলির পছন্দ হয় নাই, যার কারণে উনি আর একটা চর মারলো গালের ভিতরে। তো আমি ভাবলাম যে এখন যদি আমি ই করি ঝগড়াঝাটি করি, ও একটা থাপ্পড় দিতে আমি একটা দিতে পারবো, সমস্যা হবে না। যদি আমি ঝগড়াঝাটি করি তাহলে যেটা হইব, ঝগড়াঝাটি করলে সেটা রাস্তা মানুষ দেখে বাসায় গিয়ে বলবো, আর আমি কোনো সময় চাই না আমার মা কষ্ট পাক। ঠিক আছে, মা যদি বল চিন্তা করে হ্যাঁ আমার ছেলে ঝগড়াঝাটি করতেছে হয়তো বা খারাপ পথে যেতেছে, এমনি তো সম্ভব এখনো রাতে যদি দশটা বাজে বাসা থেকে ফোন আসে, এখনো কারণে বাসায় যেতেছি না। তারপরে চিন্তা করলাম কি করা যায়, যেহেতু দুই চর খাইয়ে ফেলাইছি তাহলে দরকার কি? তো বললাম ভাই আপনি অনেক অনেক বেশি ভালোবাসেন। বলার পর বলতেছে অনেক বেশি।
ওই ছেলেটাকে যে আপনাকে চর মারলো তাকে জিজ্ঞেস করছেন?
হ্যাঁ। বললাম আপনি অনেক বেশি ভালোবাসেন।
মানে এর আগ পর্যন্ত কি মেয়েটার প্রতি আপনার কোন ধরনের কোন দুর্বলতা, প্রেম, ভালোবাসা, চর
খাওয়ার প্রতি ছিল না? শুধু মেয়ে না,
অন্য কোন মেয়েদের প্রতিও ছিল?
কোন মেয়েদের প্রতি ছিল না।
আচ্ছা,
তারপরে বলার পরে বলতেছে হ্যাঁ অনেক বেশি ভালোবাসি।
আচ্ছা, যে ছেলেটা চর দিল সে ছেলেটার নাম কি? নাম মনে আছে?
নামটা আমার মনে পড়তেছে না।
ওকে, যাই হোক, হ্যাঁ বলেন। তারপর
তারপরে বলতেছে হ্যাঁ অনেক বেশি ভালোবাসি, যদি ভবিষ্যতে যদি দশটা বিয়ে হয় তাও আমি ওকে বিয়ে করবো, যেভাবে হোক যে কোনো মূল্য হোক আমি ওকে বিয়ে করবো। তো ঠিক আছে কইন বলে চর দেওয়ার পর তারপর আর ঘাড়ের উপরে হাত দিয়ে বলতেছে ভাই সরি ভাই, আসলে আমি কথা বলছি কাজের ক্ষেত্রে, আপনি হয়তো ভুল ভাবতেছেন, আর যাই হোক সমস্যা নাই, নেক্সট ইয়ার ওর সাথে আমি ওরকম কোনো কথা বলবো না। বলার পর ছেলেটা বলতেছে হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ বুঝছ যে মায়ের নাম বাবাজি,
এগুলো বলতেছে।
তো আসলে কাজ করার যখন বাসায় এসে বসে পরের দিন চিন্তা করতেছি কি কারণ অযথা শুধু শুধু মাই খেতেছি, কিরকম একটা জিনিসটা ভাল লাগতেছে না, যার কারণে মেয়েটা যখন একটু আসে আসার পরে সুপারভাইজার একটু অন্যরকম ভাবে দেখে। তারপরে বললাম ওই মেয়েটা যখন আসেন তো রাতে যাওয়ার সময় একসাথে বলেছে বাড়ির সামনে এই শোনেন? তো বলতেছে হ্যাঁ বলেন। আমি বললাম যে গান মেথা সবাই অনেকে অনেক বাজে কথা বলে আপনাকে নিয়ে, আপনি আমার সাথে কথা বললেন না।
মেয়েটাকে বলছেন
যে আপনি আমার সাথে কথা বললেন না, আমার ভালো লাগে না এগুলি। কি বাজে কথা বলে? বললাম এই যে প্রেম করি সবাই বলে আপনার সাথে, তো এক কাজ করবেন, মেয়েটা বলতে এক কাজ করবেন বলে দিবেন সবাইকে যেন হ্যাঁ আমি প্রেম করি। তো চিন্তা আসলে আমি এরকম কোনো কিছু অ্যান্সার আশা করতেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল আমি মেয়েটার সাথে প্রেম করবো।
তখন আমার ইচ্ছা ছিল
তখন প্রেম করবো, কারণ দুটা চর অলরেডি খাইয়া ফেলাইছি
জিত থেকে। আপনার মনে
জিত থেকে কি কি কারণে এখন পর্যন্ত ছোট থেকে বড় হলাম, মা মারলো না কখনো, আর দুইটা চরজতা দিল, কারোর সাথে কখনো বাজে কোনো বিহেভ করি নাই যে কোনো একটা খারাপ কারণে মারবে এরকম কোনো কিছু নেই, স্কুলে কখনো মাই খাই নাই, তাহলে কি কারণে ওরা মারলো? যার কারণে তো ফার্স্ট টাইম লাভ বলার পরে বলতেছি তো কি যদি মানুষ বলে তাহলে কি বলবো? বলে যে বলবেন আমি আপনাকে লাভ করি।
এটা কি আপনি বললেন নাকি মেয়েটা বললো?
মেয়ে বললো। আমি বলছি আমি যদি ঠিক আছে বললাম যে মানুষকে বললাম যে হ্যাঁ আমি ওর সাথে প্রেম করি, তাহলে তখন তো বলতেছে বলবেন যে আমিও আপনাকে লাভ করি। ও বলতেছে ঠিক আছে, পুরো পাওয়ার পেয়ে গেলাম আর কি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আমি মাত্র চার মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইটটির মাধ্যমে। আমার ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kibria.com। দ্যাট ইজ www.rj-kibria.com। rjkibria.com, দ্যাট ইজ বেসিক্যালি মাই ফটোগ্রাফি ওয়েবসাইট। এখানে লেস টক নামে একটা সেকশন আছে, ওখানে গিয়ে আপনি আমাকে মেইল করলে আমি অবশ্যই আপনার মেইলটি পাবো। যারা কনফেস করতে চান কিংবা যারা চিঠি লিখে নিজের জীবনের ভুল স্বীকার করতে চান, এখানে আসতে পারেন না, আসা সম্ভব হয় না, কিংবা আসতে আপনি সংকোচ বোধ করেন, তারা চাইলে আমাকে ওখানে মেইলও করতে পারবেন। www.rj-kibria.com। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিব্রিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, এবং আপনারা জানেন যে আজকে একজন গেস্ট আপনাদের কাছ থেকে প্রত্যাখিত হয়েছে, যাকে আমরা বলার সুযোগ দিতে পারিনি, কথা আপনারা তাকে বলার সুযোগ দেননি সে কারণেই। ওকে মাহবুব, যেখানটায় আমরা ছিলাম তারপরে
পুরো পাওয়ার পেয়ে গেলাম আর কি। তারপরে দিন যাওয়ার পরে বলতেছি, যাই জিজ্ঞাসা করতে তাই তারাই বলতেছি যে আমাদের মধ্যে তো সম্পর্ক অলরেডি হয়ে গেছে। আসলে আমি সবসময় সবকিছু লুকায় রাখতাম, যেমন আমার যে খারাপ জিনিসগুলি যাতে কারোর সামনে না আসে। আসলে আমিও যে একজনের সাথে বাজে ব্যবহার করতে পারি এগুলো যেন কারোর সামনে না আসে, মারামারি ঝগড়াঝাটি এই জন্য আমিও করতে পারি এগুলো যেন কারোর সামনে না আসে। তো ওই লোকটাকে ডেকে নিয়ে আমি বলতেছি বাথরুমের সামনে, টয়লেটের সামনে বলতেছি, ভাইয়া যেটা প্রথম চর দিছিল যে মনে মন আপনি তো বলছিলেন যে আমি ওকে লাভ করি, আমি বলছিলাম বিশ্বাস করেন না, তারপর আপনার মনে চর মারছিলেন, তাইলে একটা কথা বলি কিছু মনে করেন না, কি আমি তিনির সাথে আমি প্রেম অলরেডি শুরু করে দিছি, আপনি যেটা পারেন সেটা মন চাই, যেটা মন চাই সেটাই করেন। বললো দুটা গালি দিছি, গালি দেওয়ার পরে ও ধাক্কা মারছে, পরে আমি ফ্লোর আসা পড়ছি।
কাকে ধাক্কা মেরেছে?
আমাকে ধাক্কা মারার পর ফ্লোর আসার পরে ওখানে দুই একটা দিল আমাকে চর। তো আমি তো সবার সামনে সবসময় ইনোসেন্ট থাকার চেষ্টা করি। তো দেওয়ার পরে বলতেছে, সবাই বলতেছে আসলে এরকম ভাবে ওরা মারার তো কোনো কারণ হয় না, ও কোনো সময় কারোর সাথে ঝগড়াও করে না বা কোনো ইয়ে করে।
ওই ছেলেটাই তো মারছে, যে ছেলেটা আপনাকে দূরে
প্রথম চর দিয়েছিল, যেটা
প্রথম যে চর দিয়েছিল, রাইট।
তো দেওয়ার পরে সবাই মিলা ওকে এই করার পর সুপারভাইজার ওখান থেকে ধাক্কা দেওয়ার ইয়ের থেকে বাইক করে দিল। তো চিন্তা করলাম একটা বেরোইছে আরেকটা বের করে তুলবো। তারপর যা ফিটরিতে আরেকটা ছিল, তো সবাই বল তখন মোটামুটি জানিয়ে যেতেছে যে আমি ওর সাথে প্রেম করি এই কারণে, ঝগড়া হয়েছে এই কারণে। পরের দিন গার্মেন্টসের যে টুকরাগুলি থাকে না, এত বড় একটা টুকরা, একটা টুকরা নিয়ে মুখটা বাঁধছি।
আপনি
জি
কেন
বলতেছি, গার্মেন্টসের নিচে নামছে, নিচে নামার ছুটির পর মুখটা বাঁধছি এতটুকু। বাঁধার পরে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে যে কাঠগুলি রাখে না, এই কাঠগুলি করছি। আর যে বড় ভাইগুলি সবসময় আমাকে অনেক আদর করত, ওখানকার বলতে গেলে বস্তি আছে একটা জিমখানা, যেটা বলে জিমখানা বাগান বলে, রেলি বাগান, ওখানে দুইটা বড় ভাইকে বললাম যে মনে মন তো ওনারা বিশেষ করছে না, তোরে মারবো কি করেন, তুই তো হিসাবে কিরকম একটা মানুষ, এরকম মানুষ মারার কারণ কি? তো আমি ওখানে আসলে মেয়ে গঠিত ব্যাপারে হাইট করছি, বলতেছি ভাই এমন মন অযথা তারা একটু ই দেখায়, পাওয়ার দেখায়, পাওয়ার দেখালে সে তুই দেখাবি, এখানে এখানকার সবকিছু হলাম আমরা, তুই তুই দেখাবি। তবে কি কর, তাই চিন্তা করিস না, আজকে আইতে হবে ঠিক মতো বাটন বলতেছে।
ওই গ্রুপের সঙ্গে কি আপনার আগে থেকে পরিচয় ছিল?
একটুর সাথে গার্মেন্টসে কাজ করে না, তো ওনারাও গার্মেন্টসেই কাজ করে।
আপনি ভাও করলেন যেটাকে বলে?
না আসলে ভাও বলতে গেলে ওনারা অনেক আদর করে, যার কারণে আমি ওনাদের কাছে নালিশ করলাম বলতে গেলে। তো আমি ভাবছিলাম যে হয়তো বা ওনারা কি মারবো, বলতেছে যে নিজের জিত নিজে সবসময় যাবে। তো ওদিন নামার পরে একটা বড় একটা লাঠি নিয়ে, হ্যাঁ বললো যে আমরা যখন মারবো, ঠিক আছে, যখন দেখবি যেন ওর অবস্থা একটু খারাপ, তখন গিয়ে ইচ্ছা মতো বাড়ির তো তোর দেখবো, দেখে হলে পরে সমস্যা। তো ডাইকা নিয়ে বালার মধ্যে বলতেছে, ভাইয়া শুনেছেন যখন ওই ছেলের নামছে, মনে পড়ছে নাম সাব্বির। জিজ্ঞাসা করলো না, ঠাস ঠাস দুটা চর দিয়ে দিল ছেলেটাকে। দেওয়ার পরে তিনজন ছিল,
সাব্বিরকে মারলো,
ইচ্ছামতো মারার পর আমার ইশারা দিল তুই এদিকে, আমি কাপড়টা এখান থেকে এখানে ভাগ দিয়া লাড়িটা নিয়ে, তখন আসলে হাত পা কাঁপতে ছিল,
রাগে রাগে ভয়ে সবকিছু মিলায়,
রাগ কখনো ছিল না, রাগ জিনিসটা আর হিংসা জিনিসটা আমার ভিতরে খুব কম।
তাহলে কি ভয়ে, মানে
ভয়ে ফার্স্ট টাইম ছিল, তো আসলে কাউকে মারা আসলে চর দেওয়াটা জিনিস আমার জন্য ফার্স্ট টাইম ছিল। তো দিয়া টুকরা বুঝে মিলাই করে একটা দিলাম, পাহাড়ের মধ্যে একটা দেওয়ার পর পুড়ে গেছে, একই করে পুড়ে গেছে, আরেকটা দিতে হাতের ভিতরে, তো চিন্তা করলাম ভাই আনা যথেষ্ট দরকার নেই, ওখান থেকে আইসা বসি, তারপরে ওই দুজন ওখান থেকে বাইরে গেছে, তিনি সাথে সম্পর্ক চলতেছে, একদিন তিনি বলতেছে যে এই ধরনের কি কথা কথা চলছে,
এটা বুঝলো না যে এই কাজটা আপনি করলেন,
না এই ধরনের সে ছাড়ার নিজের ইও আসবো না যে আমি এই ধরনের কাজ করতে পারি।
কে মারলো তাকে, কারণ ছাড়া তো নিশ্চয়ই পরিচিত জানারাই মেরেছে, ছেলেটা তো বোঝা উচিত ছিল,
ছেলেটা বোঝার উচিত ছিল, হয়তো অন্য কেউ মারছে, কারণ ওর কাজে ছিল এরকম মানুষের সাথে ঝগড়া।
ও ওকে ওকে, তারপরে
পায়ে পাড়া দেখা যাবে, আর আমার যদি আমার কল্পনা চিন্তা করতে পারবো না আমি মারছি ওকে,
কারণ আপনি ধরনের ছিলেন না, ওকে
কখনো কেউ বলতে পারবো না এরকম, এই কারণে কল্পনা আর কি, কল্পনা বাইরে আসবো না যে আমি ওকে মারছি। হ্যাঁ, যেদিন ও আমাকে থাপ্পড় দিয়েছিল ওখানে দুদিন আমি ওর কাঁধে হাত দিয়ে বলছিলাম যে ভাই আর আমি ওর কিছু করবো না।
ওকে, ইটস আ ভেরি ইউনিক স্ট্র্যাটেজি।
তারপরে ওখান থেকে ই করার পরে যেহেতু বড় ভাইদের আগে শুনতাম, ফোনে বাজা বাজা কথা বলতো, তো ওর সাথে কথা বলতাম আমি, কথা বলার পর একদিন দুই দিন, যেহেতু একটু ছোট ছিলাম, তো একদিন আমার বাসার সবাই, তিনের বাসার সবাই যেমন বেড়াতে গেছে, তো বলতেছে আমার বলতে আপনি আসবেন, আসতেছি, দেখি আসার পরে বাসা থেকে সবাই চাঁদপুর চলে গেছিল, ও ছিল আর ওর দুটা ছোট বোন ছিল, তো ওদিন অ্যাবসেন্ট দেয় কাজ জানা, তো আমার বলছিল যাওয়ার পর ওখানে বসে বসে ছবি দেখতেছিলাম, ওর সাথে একই সাথে ছবি দেখতেছিলাম, তো আসলে তখন মোটামুটি নলেজ হয়ে গেছে যে কি ধরনের সম্পর্ক, কোনটা খারাপ কোনটা ভালো, মোটামুটি তখন বুঝি, যেহেতু গার্মেন্টসে অনেক ছেলের সাথে অনেক অনেক ধরনের বাজে কথা শুনছি বা অনেককে খারাপ কাজ করতে দেখছি বাজে ধরনের ব্যাপার, তখন আগে অলরেডি বুঝে ফেলেছি অনেক কিছু। তো যাওয়ার পরে ওর সাথে ছবি দেখতেছিলাম, তো ফার্স্ট টাইম ওর হাতে হাত দেওয়ার পরে দেখলাম না কোনো রেসপন্স করে না, তারপরে ও দেখলাম আমার দিকে তাকাইলো, এরপর আস্তে আস্তে
okay fine I don't want to expose this kind of thing মানে আপনি একটা অনৈতিক সম্পর্কের মধ্যে জড়ালেন এবং এটা জীবনের প্রথম, তাই তো? ওকে বলেন, তারপর
এখানে যাওয়ার পর মোটামুটি ভালো চলতেছিল, পরের দিন ওর ফুলও সুস্থ, কারণ ওর বয়স কম ছিল, আমি আসলে ওরকম কোনো কিছু বুঝতাম না, ওইগুলি শুধু বুঝতাম যে আসলে কোনটা কিভাবে কি করতে হবে, কোনটা নিরাপদ কোনটা অনিরাপদ, এরকম কোনো কিছু বুঝতাম না। তারপর তিন চার মাস যাওয়ার পর, চার মাসের মতো যাওয়ার পর, তিন মাস হবে ও কনসিভ করছে,
মানে আপনি জানলেন কিভাবে, কি বললো আপনাকে?
ও বলতেছে যে আসলে মনে হয় আমার পেটে বাচ্চা, আমি বললাম কিভাবে বুঝলো, আবার বলতেছে পেট আস্তে আস্তে বড় হইতেছে, ও আসলে ওরকম কোনো কিছু বুঝতেছে না,
ও জানতো না বিষয় থেকে আগে,
না ওরকম কোনো কিছু জানতো না, বুঝতো না। তারপরে যেটা হলো, ওকে আরেক ওর ছোটবেলা থেকে ও একটা ছেলে পছন্দ করতো, ওমর, তো পছন্দ করার পরে আর কি অনেক বেশি পছন্দ করতো, লাভ করতো বাসার প্রস্তাব দিয়েছিল বিয়ে।
ওকে,
তারপরে যেটা হয় আমি তখন আমার মাথা ধরে ই আসে যে আরে আমি তো এখন ওর সাথে যদি কোন রকম ভাবে যদি বিয়ে হয়ে যায়, একই তো বয়স কম, না তো ওকে সুখে রাখতে পারবো না, আমার মা সুখে থাকবো, কি মা আসলে এরকম কোন শুনলেই মনে হয় কি স্ট্রোক করে মজা, অলরেডি দুই এখন পর্যন্ত দুইবার স্ট্রোক করছে মা, তখন আর কি একবার করছে, তা হ্যাঁ এখন যদি এরকম হয় তাহলে তো আমার মা শেষ, আর আমার লাইফে মনে হয় যদি আমার লাইফ না থাকুক আমার মা থাকুক তাও আমার চলবে, ওর দরকার নেই, তো আমি বললাম যে না আমার পক্ষে তো সম্ভব না কোনো কিছু করা, তো বলতেছে কি বুঝলাম না তাহলে আমি কি করবো এখন, তো আমি কি করবো আমি তো জানি না কি করবো, দেখো এর ভিতর নাকি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ছিল, পরীক্ষা করতে গেছে, তো পরীক্ষা করতে যাওয়ার পরে ওর মাকে বলতেছে যে আপনার মেয়ের পেটে থেকে গেছে, বলার পরে ওর মা আসলে অনেক বেশি আদর করতে পারে, কারণ ওর তো কোনো ভাই নাই আর অনেকগুলি মেয়ে মরার পরে নাকি ও হয়েছিল, আমার সাথে প্রেম যাতে না করে কি পরিমাণ মার খাইছে সেটা আমি বলতে পারবো, মোটা দিয়ে যে লাঠিগুলি বাড়িতে বাড়িতে ভেঙে ফেলাইছিল, কালো দাগ হয়ে গেছিল ওই জায়গা দিয়ে, ওর কথা একটাই যে না ওর সাথে আমার সম্পর্ক থাকবেই, তাহলে কি করবো শেষ সীমানা পর্যন্ত হয়তো মারতে পারবো এর বেশি কিছু করতে পারবো না, তো ওর মা আসল জিনিসটা বুঝতেছিল, তারপরে যেটা হইলো আমি একাই চলতেছিলাম, তো এতটা বেশি লাভ করতো, তো বলতেছে দেখেন আমি জানি যে আপনি আমাকে হয়তো বিয়ে করবেন না, বাট আমি আপনাকে অনেক বেশি লাভ করি, তো তো আপনার যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা আমি করুন, সমস্যা নেই আমি এটা কাউরে বলবো না এটা কাজ। তারপর ওর মা বলার পরে ওর নানি দুজনে মিলে তা নার্সিংহোমে গিয়ে অ্যাবর্শন করে, করানোর পরে আসলে সম্ভবত ওর মা ওটা জানতো না, যেহেতু তখন ফারুক আর পিছনে খুব বেশি ছিল, এরপরে যেমন যেটা হয় ফারুককে হ্যাঁ উমর বাসায় দেয়, বিয়ের প্রস্তাব দেয়।
ফারুকে বিয়ের প্রস্তাব দেয়?
হ্যাঁ।
তো ওই সময়টাতে তিন্নি কি বলছিল?
তিন্নিকে তো আমি ফার্স্ট টাইম বলে দিয়েছি যে আমি আসলে তোমাকে লাভ করি বা তোমাকে বিয়ে করতে পারবো, কারণ আমার
বাচ্চাটা কনসিভ করার পরে বলেন না তার আগে
বলেন? আগেই বলি, বাচ্চা কনসিভ করার পর আর অ্যাবর্শনের পরও বলি। ঠিক আছে, তো ও বলতেছে যে আমি আগে দিয়ে জানি আপনি করতে পারবেন না, এবার তো আমার বয়স কম। তার ভিতরে অনেক
ওটা একসেপ্ট করে নিল,
কারণ একটা
ফারুক তো বিষয়টা জানতো না।
না, ও কিছুই জানতো না।
ঠিক আছে,
ঠিক আছে। তারপরে বলার পরে হ্যাঁ মোটামুটি বিয়ে হয়ে গেল, সবকিছু
বিয়ে হয়ে গেল। আপনার খারাপ লাগছিল না?
খারাপ লাগছিল, তার চেয়ে বেশি খারাপ লাগতো যদি জানার পর যদি মা কষ্ট পায়।
ওকে, মানে বিষয়টা দেখেন কত অ্যামেচার ফিল বলে যান। তারপর
তারপরে ওখান থেকে ওর বিয়ে হয়ে যাওয়ার পরে যোগাযোগ অলরেডি চলতেছে, যেটাই হোক ওমরের মোবাইল দিয়ে হোক ওর শ্বশুরের মোবাইল দেওয়া করবো, ওর তো মোবাইল ছিল না, ফ্যাক্সের দোকান থেকে হোক যেও হোক, হয়তো ওই রকম ভাবে কিছু চলতেছে না। তো ওই যে জায়গার সাথে ওর সাথে দেখা হচ্ছে যে ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরি থেকে কাজ ছেড়ে দিলাম। কাজ ছাড়ার পরে আরো আগে কাজ ছাড়ছি, ছাড়ার পরে যে ফ্যাক্টরিতে কাজে গেলাম ওখানে কাজ করার সময় আর কি যে পিএম থাকে, তো পিএম এসে বলতেছে বাচ্চাটা আর কি মেশিনে বসাইছে, তো কন্ট্রাক্টর থাকে গার্মেন্টসের।
বাচ্চা মানে আপনার তখন বয়স কত?
একবার শুকনা ছিলাম। ঠিক আছে, যার কারণে দেখা যেত বাচ্চা বাচ্চা দেখা যেত। ঠিক আছে, বলতেছে বাচ্চাটার মেশিন বইছে কি, তো বলতেছে যেন তো কন্ট্রাক্টর আন্ডারে, যেহেতু গার্মেন্টসে প্লেন মেশিনটা চলে কন্ট্রাক্টর আন্ডারে, উনি অপারেটর আইনা কাজ করাই দেয়, উনি রেট নেয় আর আমরা ওনার কাছ থেকে রেট নিই। তারপরে বলার পরে বলতেছে যে ও তো আসলে এমন এমন ওনার অপারেটর। গার্মেন্টস সম্পর্কে কিছু বলবে যে গার্মেন্টস এর বেশিরভাগ মেয়েরা আসে নিম্নবিত্ত পরিবারের মেয়েরা, যারা মানে গরিব আর কমপ্লেন গার্মেন্টস যেখানে সেখানে হচ্ছে আপনার 18 বছরের নিচে যে কোনো লোক নেওয়া হয় না। নারায়ণগঞ্জে এরকম আছে যে 11 বছরের একটা ছেলে মেয়েও কাজ করতে পারতেছে, এরকম গার্মেন্টস অহরহ অভাব নেই। বাইরে আসলে কি করে ওগুলিকে যে কার্টনের ভিতরে ঢুকাই খেয়ে দেয় বা বাইরের যে সিঁড়ি থাকে ওই সিঁড়ি দেওয়া ওদিনের জন্য ছুটি দিয়ে দেয়, যার কারণে বুঝার কোনো কারণ আসলে বাইরে থেকে কেউ বুঝতে পারবো না। বাইরের আছে এখানে ছোট চাইল্ড লেবার যেগুলো বলে সেখানে কাজ করতে পারে। তো আমার পিএম বলতেছিল যে ছোট বাচ্চাটাকে কে নিল, তো কন্ডাক্টর বলছে যে না কাজ অনেক চালু, দেখলো যে না আসলে কাজে চালু প্লাস কাজ ভালো। তারপর কিছু বললো না, ওখানে মেশিনে হেল্পারিং করতে দেওয়া হইলো একটা মেয়েকে, নাম মাহিনু, ওর সাথে কথা বলতে বলতেছিলাম। তো আরেকটা মেয়ে এসে বলতেছে না রে মাহিনু তুই কাজটা ঠিক ভালোই করছিস, হ্যাঁ অবশেষে একটা বলদ নিয়ে নিছিস।
এইটা কে এসে কাকে বলছে? মানে আপনাকে তো বলদটা বলছে?
জি, আমাকে বলতেছে, কারণ আসলে আমি 8-10টা ছেলের মতো ওরকম ভাবে পারতেছি না, পাই বাট ওরকম কোনো কিছু করি না, কারণ সবাই হয়তো বা একটু হাতাহাতি বা একটু মজা করে সবার সাথে, আমি একটু একটু মগা টাইপই থাকি। আসলে এটা মগা বলতে মগা না, এটা একটা ভাব নিয়ে থাকি আমি, এটা একটা নিয়ে রাখি যাতে কেউ না বুঝতে পারে,
মানে সবাই আপনাকে সহজ সরল ভাববে।
হ্যাঁ, সহজ সরল ভাববে, ঠিক এরকমই। তো বলতেছেন, ওই বলতেছেন একটা দিন তো চল দিন, আসলে ওনার সাথে এমনি কাজে বসা পয়সা হিসেবে সুপারভাইজারে এর বেশি কিছু না। তো মেয়েটা যাওয়ার পরে বলতেছে কিছু মনে করছেন? না, মনে করার মতো কিছু বলেনি। তো আপনার কাছে মনে করার মতো কিছু মনে হইলো না যে না এই ধরনের কথা বললো? বললাম না, ওরকম কোনো কিছু মনে হইলো না। তো চিন্তা করলাম তখন আর কি খুব খারাপ লাগতেছিল এই কারণে, তিনের কারণে। তো একজন বলতেছে যে পাশের মেশিনে বলতেছে, এক প্রেম বলতে হইলে আর এক প্রেম করণ লাগে, আমার বলতেছে না তারা বলতেছে।
এই ওরা জেনে গিয়েছিল যে আপনি একটা প্রেমে?
না, ওনাদের কথাটা আমার কানে আসলো। ঠিক আছে, ওনার দুজন কথা বলতেছে, তো কথাটা এক প্রেম বলতে গেলে আর এক প্রেম করতে হয়। তো চিন্তা করলাম যা এটাও তো বেশ ভালোই দিক, মেয়েটা সুন্দর কুন্দর বরিশালের মেয়ে, তো নিজে থেকে প্রপোজ করে বলছি। মেয়েটা পুরো একদম হতবাক, আসলে কে কি বলতে
বসছেন, মানে প্রপোজটা আপনি কেন করলেন, কেন কিভাবে করলেন, এটা প্ল্যানিং এর তো প্রয়োজন থাকে?
কোনো প্ল্যানিং ছিল না। বলতেছি যে মাহিনুর আপনি প্রেম করেন কার সাথে? বলতেছে জি না, তাই কাজ করেন আপনি আমার সাথে প্রেম করেন? মেয়েটা অট্ট হাসি দিয়ে হাসতেছে যে কি? আমি বললাম না, বললাম যেটা বললাম তা কিন্তু কেউ বললেন না, যদি করেন তো ভালো কথা, না হলে ভাই প্লিজ কেউ বললেন না। তো বলতেছে আচ্ছা তাহলে আমি কালকে বলি। ওকে বললেন সমস্যা নেই। তারপরে পরের দিন বলার পর জিজ্ঞাসা করলাম, বলতেছে সমস্যা নেই, ও রাজি। সম্পর্ক চলতেছে একদিন দুই দিন করতে করতে প্রায় মাসখানেক যাওয়ার পরে আবার আগের মতো কবি সম্পর্ক হয়ে গেল, মোবাইলে কিছু বাজে ধরনের কথাবার্তা চলতেছে। তবে বলতেছে না আসলে আপনাকে দেখতে যেরকম মনে হয় বা আপনি যেরকম ভাব দেখেন আপনি তো ওইরকম না। বললাম যে কিছু করার নাই, আমি এরকমই। তো দুপুর বেলা 1টা বাজে খাইতে যেতাম, 2টা বাজে ডিউটি, 1টা বাজে খাইতে গিয়ে যেটা হইতো ভাত নিয়ে আসতো ছাদের উপরে খাওয়া দাওয়া হইতো, খাওয়া দাওয়ার পর সব নিচে নেমে যেত ফ্লোরে চলে আসতো। আমি 1:30 বাজে ফ্যাক্টরিতে ঢুকতাম, ঢুকে ডাইরেক্ট ছাদে চলে যেতাম। ওখান থেকে যে একটা বড় ভাই ছিল তাদের বলতাম, তারা জানতো যে না রিলেশন হয়েছে, তারা তো মহাখুশি। আর আমাদের ভাই ও বাবা রিলেশনও করতে পারে, ঠিক আছে কি আজও। তারপর বলার পরে তারা বলতো যে আচ্ছা তোরা কথা বল আমরা দেখি কেউ আসে কিনা। ছাদের ছাদের উপরে যেটা হয় আর কি পাঁচতলা ছিল, পাঁচতলা ছয়তলা করার জন্য সিঁড়িটা হয়েছে আর একটা শুধু। সিঁড়ি হওয়ার পরে যে চারিদিকে ওয়াল দেওয়া হয়েছে এই ছয়তলা হবে যে প্রিপারেশন নেওয়া আর কি। তো ওখানে বৈশা ওর সাথে স্বপ্ন কোন রকম বাজি ধরানো কিছু হওয়ার পরে নিচে আসার আর কি একটা কথা জানে বলছিল ও দু একদিন পর মোটামুটি সবাই জেনে যেতেছে। জেনে যাওয়ার পরে একটু চিন্তা করলাম আরে কি দরকার সম্পর্ক করা, আসলে এরকম কোনো কিছু না, আমার তিনজনই তো বলতেই পারতেছি না অযথা কি কারণে। ওর সাথে যদি থাকি তাহলে আবার হয়তো বা যদি যতটুকু হয়েছে বেশি কিছু হয়ে গেলে জিনিসটা খারাপ, আরেকটা যদি আবার ওরকম কোনো কিছু হয়ে যায় যদি আবার ভুলে তোলে, এই কারণে চিন্তা করে ফুলের সবার সামনে ডাকি। ডাক দিয়ে বলছিলেন আজকের পথে তুমি আমার সাথে কথা বলবো না। বলার পরে মেয়েকে অনেক কান্নাকাটি করলো, কান্নাকাটি করে সুন্দর তো চেয়ার একবার লাল হয়ে গেছে। তো সুপারভাইজার শোনার পরে বলতেছে উনি তো বলতেছে ফুয়াক প্রেম করছে, এটা ভুল, না না ওই প্রেম করবো কীভাবে এই ধরনের সবাই একই কথা। তো না করার পরে ওইখান থেকে কাজ ছেড়ে চলে আসলাম, চলে এসে কাজে গেলাম আর একটা গ্রামে আছে টানবাজার, ওইখানে যাওয়ার পরে ওইখানে একটা মেয়ে ছিল আরেকটা হেল্পার।
ওকে
দেওয়ার পরে মেয়েটা ওই ঘটনা ঠিক ওই রকমই যে আমি যে ভাবটা দেখাই সবার সাথে কথা বলি না বা এরকম ইনোসেন্ট থাকার চেষ্টা করি। তো বলতেছে আসলে ভাই আপনি এরকম কেন, বলতেছে ভাই আমি তো এরকমই।
ওই মেয়েটা বলছে
আপনি এরকম কেন, আপনি কথা বলতে পারেন না ভাই? দেখেন আমি তো কথা বলি আমার মুখ বন্ধ করা যাবে না, আমি এত বেশি কথা বলি। তো কথা আপনি এক কাজ শোনেন রেডিও থেকে চাকরি না, রেডিওর মানুষ অনেক বেশি কথা বলে। সরি ভাই রেডিও তো বলতেছে একটা ঘটনা শুনবেন, কিসের ঘটনা? যে হ্যালো 8920 জীবনের গল্প বিষয়টা বা কি? বলতেছে যে একটা মেয়ে আছে বর্ষার ঘটনা, তারপরে ফার্স্ট টাইম ওর কাছ থেকে নিয়ে শুনলাম। তো আমি একটা ই বললাম আপনার কথা বলতে শুনেন না, তো এক কাজ করেন বর্ষা যা করছে তাই আমরা জায়গায় ক্লিক করি বললাম। বলার পরে বলতেছে আপনি এরকম কথা বলেন না বা এমন ধরনের কিছু কথা বলেন যেগুলি আসলে মেনে নেওয়ার মতো না। তো পরের দিন থেকে দেখতেছে আসলে ও কথাগুলো একটু পজিটিভ ভাবে নিতেছে সবাই, ও নিজের থেকে ই করে বলতে কথা বলতেছে যে এগুলি করার আগে প্রেম করার লাগে বা বিয়ে করার লাগে এরকম কোনো কিছু, যে কোনো একটা রিলেশনে আসতে হয়। তো কি করতে হবে এখন আমাকে? তাহলে আইন আপনার ইচ্ছা, আপনি বলতেছেন না কি করবেন, তাহলে ঠিক আছে চলেন আমি প্রপোজ করলাম আবার
মেয়েটাকে
ডাইরেক্টলি। এক কাজ করেন চলেন আপনার প্রেম করি। তো বলতেছে প্রেম করবেন তারপর আমি তারপর বাকিটা দেখা যাক কি হয় না হয় কাছে তাহলে দেখি দেখে বললা। তো দেখে বলা মানে হয়ে গেছে, আসলে মেয়েগুলি এরকম হয় গার্মেন্টসের তারা যদি একটুখানি ভালো ব্যবহার কার কাছে পায় তাদের মনগুলি অনেক ভালো হয়। সত্যি কথা বলতে ভাই গার্মেন্টস অনেকে হয়তো গার্মেন্টস ধরনের গার্মেন্টসের কি কারণে খারাপ ধারণা থাকে যে গার্মেন্টসের আসলে মেয়েরা কিরকম হয় না হয়, আসলে ওরা গার্মেন্টসের মেয়েরা খুবই ভালো, গার্মেন্টসের মেয়েদেরকে খারাপ বানায় আমার মতো ছেলেরা। তারপরে ওইটাকে মেয়ের সাথে মোটামুটি ভালোই সম্পর্ক চলতেছে, তোর মেয়ের মাও কাজ করতো। তো যে বিল্ডিং এ থাকতো নিস্তালা একদিন গেলাম, আমার কাজ কম ছুটি দিয়ে দিছিল তাড়াতাড়ি, কোন একটা বিশেষ দিন ছিল হয়তো বা ছুটির দিন ছিল, একবেলা কাজ করে একবেলা ছুটি দিয়ে দিছিল। তো বাসায় যাওয়ার পর ওর সাথে কিছু একই ইচ্ছাকৃত ভাবি, ওর ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল কিছু ই হয়, ওই সময় আমি সম্পূর্ণ ইকে আসছিলাম যে না চিন্তা ভাবনা করছিলাম যে কিভাবে কি করলে কোন ধরনের ই হবো না। ঠিক আছে তারপরে ওখানে ই করার পরে সবাই বলতেছে তখন সবাই তো শুনতেছি যে আসলে এক একজন আরেকজন বলতেছে যে ফেসবুকে আইডি খুলছি কি নামে লেডি কিলার নামে, তারপরে কেউ বলতেছে যে লাভার বয় এটা সেটা। তো বললাম এগুলি কি লেডি কিলার মানে কি? বলতেছে আসলে দেখ একটাগুলি মেয়ের সাথে প্রেম করতেছে এটাই তো এনজয়, এটাই তো জীবনের মজা। সবাই আর কোন কোনো কিছু বিচার পাইল না ওরা এগুলি বলে জীবনের মত, এই কারণে চিন্তা করে যেমন শোন লাইফে তুই তো কিছু শিখলি না জীবনে, তখন আমি মনে মনে চিন্তা ছিলাম না দেখ তোরা যা তোর চাইতে তোর চাইতে একটু বেশি আমি হয়তো বা তোরা আমার চিনস না বা আমি ওরকম ভাবে থাকি না। তো বলতেছে দেখ লাইফে প্রেম করবি একটার পর একটা, গার্মেন্টসে একটার পর একটা প্রেম করবি, এটাই লোকের মেইন সময়টার পাস করবি। আমি বলতেছি অলরেডি মোটামুটি চলতেছে দুই তিনটা আর তুই কোথায় একটা প্রেম করবো একটার পর একটা চলতেছে। তারপর ওইটার মেয়েটারও মোটামুটি ই করার পরে মেয়েটা না করে দিলাম একদম খারাপ।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি দুই চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, সময় হচ্ছে রাত ১২টা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমরা আবারও ফিরছি মাহবুবের কাছে। মাহবুব, তারপর?
তারপরে যখন মেয়েটা ফোর্স করলো যে আপনি কিছু করেন, যে আপনার বাসা থেকে কি করেন, তখন আমার মাথায় আবার একটা জিনিস কাজ করলো, যদি এখন যদি আমি বিয়ে শাদী করি তাহলে তো মা কি বিব, যদি আমার মার আবার একটা সংসার চালাইতে যে অনেক কষ্ট করতে হয়, আর এখন তো আর আমার কেউই নাই। তখন তিনও বোন বিয়ে হয়ে গেছে অলরেডি, এখন তো আর কেউ নাই, মার তো আমি চালাই সংসার সপ্তাহ মাসে। এখন যদি আমি বিয়েটা করি, করার পর তিনজন নিয়ে যদি একটুখানি যদি কষ্টের কারণে যদি মারা যদি কোনো কিছু যদি দিয়ে না পারি, মারা যায় এখন যেটা একদম পুরো চারটা দিয়ে রাখতে আছে, পাঁচটা দিয়ে রাখতে আছে, তখন যদি না পারি হয়তো বা একটু হইতে পারে, বা দেখি যে আশেপাশে যেটা হয় বিয়ের পর ঝগড়াঝাটি হয়, মাকে মার সাথে থাকতে দেয় না, তখন তো ওটা মেনে নিতে পারবো না। ঠিক আছে, হয়তো বিয়ে করে আবার একটা সংসার নষ্ট করবো। হ্যাঁ, আবার শুনতেছি 90% বিয়ে নাকি টিকে না, ঘর মেসে যেটা হয়, আবার বিয়ে করলে কি যেন বলে কাবিন বলে, তো কাবিনের নাকি টাকা লাগে এতগুলি, আমি এত টাকা পাবো? হ্যাঁ, এই কারণে চিন্তা ভাবনা করে চিন্তা করলাম না, তুমি সরে যাও, ডিরেক্টলি বলে দিছি না সম্ভব না। তো বলতেছে যে এরকম কিছু হইব না, আমি তো ওরকম না, ওরকম মেয়ে না। দেখো তুমি যেরকম মেয়ে হো, আমার পক্ষে সম্ভব না বিয়ে করা। তো মুখের উপর খুব ভালো ধরনের কিছু উন্নত মানের গালি দিল, তারপরে বুঝলাম উনি ভালো গালি দিতে পারে। ওখান থেকে কাছে চলে আসতে খুশি। ওখান থেকে আসার পর মন্ডল বা দাদা ফার্নিচারের উপরে এমনটি কারণ, সেটা নারায়ণগঞ্জের সবাই ছিল, ঠিক আছে, এটা ছিল, এখন নাই। ওই কারণে ই করতেছি, কাজ করতেছি, ওখানে যে বড় ভাইরা বলছিলাম না যে এর আগে একবার একটা মাস ছিল যে আমি মুখবন্দি ইউরছিলাম গেছিলাম, তো তারা ওখানে কাজ করতেছে। তো যাওয়ার পরে সবাই মোটামুটি অনেক ই ভালো কন্ট্রাক্টরের কাছ থেকে বলে ভালো প্রসেস গুলি নিতেছে, যেটা রেট বেশি। তো ওইখান থেকে একটা মেয়েকে ভালো লাগছে, আমারও ভালো লাগে। তো কাজ করতেছি আর ওই মেয়েটার বলতেছে যে বড় ভাই না, তোমার মেশিনে হেল্পারি করতেছে মেয়েটা।
ওকে,
তো মেশিনের সামনে যাই, তুমি কোনো পাত্তাই দেয় না। হ্যাঁ, বললাম কি বুঝলাম এখানে কি ভাবে কাজ করবো না নাকি, যে ভাব নেওয়া থাকি। হ্যাঁ, এই কোনো মনে হয় না, এই ইনোসেন্ট ভাব চলবো না এখানে। তো মেয়েদের সাথে আস্তে আস্তে কথা বলতে কোনো পাত্তা তো নাই, আসলে কোনো অনেক ই দেখা যাচ্ছে, মোর দেখা যাচ্ছে, কারণ গিয়ে ওর নাম মেয়েটার নাম ছিল শাহনাজ। ও এসএসসি পরীক্ষা দিয়ে দেওয়ার পর বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর ওইখানে কাজে আসে, কাজে আসার পর তো এই কারণে একটুখানি অন্যরকমই, যে আমি এসএসসি পরীক্ষা দিয়ে আসছি, ওর কাছে এটাই অনেক গার্মেন্টস, ওর কাছে বললাম সবার কাছে, সবাই চিন্তা করছে আমি মাত্র পরীক্ষা দিয়ে আসলাম মেট্রিক পাস, এরকম সেরকম। তো আস্তে 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 কথায় 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 একদিন দুই দিন মাসখানি গেল, যার পর বললাম ডাইরেক্টলি বলে দিছে, আবার ভয় রাখতাম না, ডাইরেক্টলি বললাম যে শাহনাজ আপনাকে তো আমি পছন্দ করি, আপনি কি বলেন? বলবো যেন আপনার নেই পর্যন্ত কমসে কম 20 জন হইল,
মানে ওকে অফার করেছে।
বললাম 20 জনের চাইতে আমি একটু আলাদা করে দেখা যায়,
এটা আপনি বললেন।
তো বলতেছে কথা তো বলতে ভালোই পারেন দেখা যায়, তো সারাদিন এরকম ওপ করে থাকেন কেন, কাজ করেন কোনো কথা নাই? বললাম দেখেন সব মানুষের একটা ই থাকে, সব এক এক ধরনের ই থাকে, তো আমি
মানুষের এক এক রকমের স্টাইল।
হ্যাঁ, আমি ঠিক এইরকমই। বলতেছে না আসলে আমি এদিকে কোনো এখনো ফোকাস করতেছি না, আমার এখানে কাজ করার কোনো ইচ্ছাও নাই, যেহেতু আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, আমি কিছুদিন পর আবার চলে যাবো, আমি আবার পড়ালেখা আমার স্টাডি আবার শুরু করবো, আপনার থেকে ই করার কোনো ইয়েই না। বললাম দেখেন আপনি যদি পড়ালেখা শুরু করেন তাতে সমস্যা কি, আমরা সম্পর্ক চালাই থাকলাম। তো বলতেছে কেমনে এটা কিভাবে সম্ভব, আমি তো আমার গ্রামের বাড়ি চলে যাবো,
শাহনাজ বলতেছে
গ্রামের বাড়ি চলে যাবো, আমি দেখি কি করা যায়, এখনকার যুগে কোনো কিছু আছে নাকি, অসম্ভব। তো আচ্ছা ভাই ভাই চিন্তা দেখি না, কোন রেসপন্স নাই, একসাথে চলে গেল। তারপর আস্তে 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 আসলে ও হয়তো বা দুর্বল হয়ে গেছে, বলার পরে দেখে উনি কি থেকে কথা বলতেছে আমার সাথে, যখন কথা না বলে আসলে চিন্তা করলাম যে না কথা যখন বলে না দরকার নেই, এত নিজের থেকে বেশি কথা বলতে গেলে হয়তো আবার মানুষ বলবো যে কি ও তো আবার কথা বলতে পারে, ও আমার আগের জিনিসটা থাকবো না। দেখলাম না কিছুদিন কথা না বলার কারণে নিজের থেকে কথা বলে, তো ওর সাথে কথা হচ্ছে চলতেছে, খুবই ভালো ধরনের সম্পর্ক চলতেছে, আসলে ওকে আমার খুব ভালো লাগতো। বাট সব কিছু মিলে আমার সবসময় মাথায় একটা জিনিসই কাজ করতো, সেটা হচ্ছে তিন্নির ব্যাপারটা।
তিন্নির ব্যাপার বলতে,
তিন্নি আসলে যতই লাভ করতাম মনে হইতো যেন না যে ভালোবাসা যে জায়গাটা শুধু ওকে দিচ্ছে আর কাউকে না।
এটা তো তিন্নির বিয়ে হয়ে গেল তখন আপনার ওই ফিলটা ছিল না, কিন্তু প্রথম ফিলিংসটা আপনার ওইভাবেই ছিল।
আচ্ছা, বাট তিন্নির সাথে আমার সাথে কথা হতো
ওই ধরনের পরেও।
হ্যাঁ, ও সবসময় কথা হতো, ওই ধরনের কোনো খারাপ কোনো কথা না, কোনো বাজে কোনো কথা না, কেমন আছি আমি কেমন আছি জাস্ট এতটুকু, কি সংসার চলতেছে বেশি কিছুই না।
ওকে,
তারপর ওই ওর সাথে কথা হতে চলার পর প্রেম টেম হয়ে গেল, ভালো মতো সম্পর্ক হয়ে গেল। হওয়ার পর বলতেছে দেখেন ফার্স্ট টাইম লাভ করলাম আপনার সাথে আমার প্রেম চলতেছে, এরকম কোনো কিছু করেন না যে কোনো আমি কষ্ট পাই বা এরকম কোনো কিছু হয়।
বাট আপনার টার্গেটটা কি ছিল, ওই তো অনৈতিক সম্পর্ক করা?
না, এরকম কোনো কিছু ছিল না, ওটা তো আসলে সম্পর্কের ইয়া হয়ে যেত। বাট টার্গেট সবসময় ছিল যে তিনি কোন রকম ভাবে ভুলা জানে, যেমন তিনি ছিল তখন আমি
আলটিমেটলি ওই যে কথাটা শুনলেন যে মানে একটা মেয়েকে ভুলতে হলে আরেকটা মেয়ের প্রেমে পড়তে আপনি র্যান্ডমলি এই জিনিসটা করতেছেন। ওকে, বাট এগুলো নোট করবেন প্রিয়, এটা খুব সূক্ষ্ম জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
আসলে তিনি যখন ছিল লাইফে তখন বুঝতাম না যে ওর জায়গাটা কোন জায়গায়, তখন চিন্তা করতাম মা কে নিয়ে আসেন আসলে, যদি মা কে কি হয়ে পড়ছে এই করার পর। বাট তিনি যখন গেল তখন আসলে চিন্তা করতেছেন তিনি ছাড়া অন্য কিছু ভালো লাগতেছিল না। তারপরে শাহনাজকে নিয়ে চিন্তা অনেক ই করার পরে কথাবার্তা হওয়ার পর তো শাহনাজ বলতেছে আমি তো গ্রামে চলে যাবো, তো তুমি কি বলো, তুমি আমার সাথে কথা বলবা? না, তোমার আমার সাথে আমি কথা বলবো না। কারণ তখন চিন্তা করে দেখলাম না আসলে ঘুরে ফিরে আমি যার কারণে যে কারণে আমি ওর সাথে রিলেশন করতেছি ওটা হইতেছে না, তো আমি তিনিকে কোনোভাবে বলতেছি না। যদি একটা সপ্তাহ যায় একটুখানি মনে কম মনে পড়ে তখন আবার তিনি ফোন দেয়, ফোন দিলে আবার আগের মতো হয়ে যায়। তারপরে শাহনাজ যখন দেশে গিয়ে চলে গেল গ্রামের বাড়ি, যাওয়ার পর ওর স্টাডি শুরু হয় না, মামা বিয়ে ঠিক করল, বিয়ে ঠিক করার পর ফোন দিল আমাকে কি করবেন যদি না হয় আমি কিন্তু আত্মহত্যা করবো। তখন আমি দুষ্টুমি করে বলছি তুই সুসাইড খাই বেশি করে, ঠিক আছে সুসাইড খাই কিভাবে, আমি আত্মহত্যা খাতে বাংলায় বলতেছি।
কাকে বলছেন?
শাহনাজকে।
ওকে,
মজা করে বলছে, ও বলতেছে সত্যি সত্যি কিন্তু আমি আত্মহত্যা করবো।
ওর অফার ওকে চাচ্ছিল,
আমি ওকে বিয়ে করি।
সম্পর্কে কতদিন পর?
মাসখানিক পর।
মাসখানিক পর। আচ্ছা, আপনাদের মধ্যে এই সময়টাতে কোনো ফিজিক্যাল কমেন্ট
কোনো কিছু ছিল না,
শুধু ওর দিক থেকে লাভ ছিল? ওকে,
আমার দিক থেকে আসলে আমি তো বুঝে বললাম যেটা আমি তিন দিকে বলতে চাই, যার কারণে আর তখন মনে একটু চিন্তা ছিল যে না দরকার কি আসলে মেয়েদের জীবন নষ্ট করার আর দরকার নেই, এই কারণে ওরকম ভাবে আগাই না, যদি আমি বলতাম তাহলে হয়তো শাহনাজের সাথে ওরকম কিছু হয়ে যেত। তারপর বলার পর আমি বুঝে যান তুই আত্মহত্যা খা, পাইলে আত্মহত্যা করিস না এরকম না বলে বুঝে আত্মহত্যা খা, তো বলতেছে দেখে নিলে সত্যি সত্যি আত্মহত্যা হবে, ঠিক আছে পরের দিন বন্ধ হয়েছে ফোন বন্ধ। তারপর ফোনটি বন্ধ হওয়ার পর ই পেতেছি না, কারণ মাও তো তখন দেশে চলে গেছে গ্রামের বাড়িতে, নিয়ে চলে গেছে, তো ওখানে কাজ করতেছি ই করতেছি। মাসখানেক পর একটা ওর ফ্রেন্ড বলতে আর কি গ্রামের একজন মহিলা আসছে, কাজে আসার পর বলতেছি খালা শাহনাজের কথা বলিনি, ওর আম্মু তো আসতেছে না আর কি, করাম কি আসবো, শাহনাজ মারা গেছে না, উনি আর আসবো না।
কি বলে
শাহনাজ কিভাবে মারা গেল? বলতে পারি না, শাহনাজের নাকি বিয়ে ঠিক হয়েছিল, তারপরে কি বলে খেতে যে প্রয়োজন যেটা বলে বিষ, ওই বিষ খাওয়ার পরে সদর হাসপাতাল নেওয়া হয়েছিল, পরে বাঁচা নেই। কি কারণে খেয়েছে মনে হয় মার সাথে রাগারি করছে, বিয়ে ঠিক করছে হয়তো এই কারণে, তো চিন্তা করলাম না আসলে ঠিক হয়নি, এটা সেটাও খারাপ হয়েছে অনেক। তারপরে এরকম করতে হতো অনেকদিন গেল, এটা আসলে নিজের সামলা উঠতে পারতেছিলাম না, অসুস্থ নিজের থেকে আর কি ভাঙিয়া পড়ছিলাম যে একটা কি হইলো এটা। আমি ধীরে ধীরে আমি অনিচ্ছা সত্ত্বেও আমি আসলে খুনি হয়ে যেতেছিলাম নিজে নিজে, যে মানুষকে আমি অনিচ্ছাকৃত ভাবে হয়তো বা আমি কোনো না কোনো ভাবে এই মার্ডারের পিছনে আমি জড়িত,
এরকম এরকম মনে হচ্ছিল
ভিতর থেকে ফিল হইতেছিল।
কিন্তু
প্রথম একটা হয়েছিল যেটা হইতেছে একটা বেবি ই করা হয়েছিল, অপারেশন করা হয়েছিল, অবশ্যই এটা একটা মার্ডার। এই কারণে আমি চিন্তা করলাম যদি ওই সময় যদি তিনিকে হয়তো বা আমি সাপোর্ট করতাম হয়তো কোনো কিছু হইতো, হয়তো ওই বেবিটার অপারেশন করা হইতো না।
ওকে,
তারপর এখন যদি আমি শাহনাজকে যদি ই করতাম, ওকে মেনে নিতাম কোনো ই করতাম, তাহলে হয়তো বা শাহনাজ হয়তো বেঁচে থাকতো। তারপরে লাইফে চলার পর তো কোনো এরকম একজন মানুষ পাইলাম না যারা বলতেছে যে তুই যারা জানতো তুই যে কাজ করতেছ, একটা মেয়ের সাথে রিলেশন করতেছস, সম্পর্কটা ভেঙেছস, এগুলো ঠিক না, এরকম বলার মতো একজন মানুষ পাইনি, কাতে হাত দিয়ে বলবো বুঝাইতো যে না এগুলি করিস না, বা আমি যে একজনের কাছ থেকে নিজের বলবো যে না আমি এই ধরনের খারাপ কাজ করতেছি এগুলো বলতে তো পারতাম না, হয়তো বা বললে যারা জানতো তারা বলে নাই, আর যারা বলবো তারা হয়তো জানে নাই। তারপরে ওখান থেকে কাজের অবস্থা খুব খারাপ ছিল, কারণ কাজ থাকে থাকে না, যেহেতু আমরা প্রোডাকশনে কাজ করি চলতে সমস্যা হইতো, তারপরে কাজ কম কারণে আমি আবার ক্রিকেট খেলতে ভালোবাসতাম আর ভালোবাসি এখন ক্রিকেট খুব ভালো লাগে, যার কারণে ক্রিকেট খেলতে গেছিলাম। ক্রিকেট খেলতে যাওয়ার পর তো খেলতেছি একটা বল গালাগালি করতেছে, তো পিছনে দিকে একটা মেয়ে দাঁড়ানো, মেয়েটা মুচকি মুচকি হাসতেছে। আমি বললাম হাসেন হাসেন সমস্যা নাই, গালি দিতেছে খাইতেছি আমি আর আপনি হাসতেছেন, ঠিক আছে। তো ওই মেয়েটার মা আবার বলতেছে আরো খুব ভালোভাবে উন্নত মানের গালি দিয়ে বলতেছে, ঠিক আছে, যে যা এখান থেকে বলমূল দিব না। তারপরে ওখান থেকে চলে আসার পরের দিন দিয়ে মেয়েটা যাইতেছে, যাওয়ার পরে এই ওর সাথে দেখা কথাবার্তি দেখলাম আর কি, নিজের থেকে যে বলবো ওরকম। তখন ওই মেয়েটার প্রতি কি কারণে যেন সাহস পাইতেছিলাম না, ওই যে দুটা কয়েকটা ঘটনা ঘটে গেছে এই কারণে সাহস পাইতেছিলাম না, বাট ভাল লাগতেছিল মেয়েটার দিকে কি করতাম। আর একটা জিনিস কাজ করতো কি, অনেকদিন তো একা ছিলাম, তখন কোন রিলেশন ছিল না, তো যত ফ্রেন্ডরা ছিল সবাই একটা একটা করে প্রেম করতেছে, আর মোবাইলে বিজি ব্যস্ত তো আছি অলরেডি, পুরোপুরি ব্যস্ত, তো চিন্তা করবো তাহলে যাক আর একটা প্রেম করে ফেলে, এবার আর কোন ইমো করবো না, কোন মেয়েদের সাথে বাজে রিলেশনও করবো না, আর প্রেম না এই প্রেম করবো, বাস বিয়ে না করলেই তো হয়েছে। তারপরে চিন্তা করার পর ওই মেয়েদের সাথে প্রেম করলাম, নিম মেয়েটার নাম ডাইরেক্টলি অপারেট করি, ওর যে সাথে যে বান্ধবীর সাথে স্কুলে যেত না ওই মেয়েটা বলাইছি, বলার পরে ওই মেয়েটা বললো তাহলে আমার লাভ। আরে ভাই ঠিক আছে, লাভ তো কি, দুইটা চকবার চকবার আইসক্রিম কিনে দিলাম, দেওয়ার পরে হয়তো মেয়েটা ওটাকে দিছে, তো বলতেছে হ্যাঁ রাজি হয়েছে, রাজি হয়েছে। পরে পেমেন্ট ওদের বাড়ির ছাদে দেখা করতাম প্রায়, এর মাঝে এলাকার মোড়ের ভিতরে যে চার রাস্তা মোড় থাকে, মোড়ের ভিতরে ফ্রেন্ডের দোকান ছিল একটা চায়ের দোকান, তো ওখানে বসে বসে আটা মারতাম। ফ্রেন্ড ছিল নাম ফাইভ, ওরা আমরা লাভ গুরু বলতাম, কারণ ওর দ্বারা তো মেয়ে ভালো পড়ে। দুটো মেয়ে যেতেছে, একটা শ্যামলা ছিল সুমাইয়া না, আরেকটা নাম ছিল অন্তু, তো বলতেছে ফাইম বলতেছে ওই যে মেয়েটা দেখেছ না, পরে দুদিন ধরে চেষ্টা করতেছি যে কোনো সময় পড়া ফেলাম, ফাইম আর পড়ালেখা করতো। বললাম তাহলে এক কাজ কর, তো সাত আটটা এই করে দে, ওটার নাম তো সুমাইয়া, ওর কলে হয়ে যাবো, চিন্তা করিস না। তাহলে তুই মিমের কি করবি, মিমের কি করবো, দোনটা একসাথে চলুক সমস্যা নাই, তো এক কাজ কর আয় সাথে গেলাম। পিছন ডাক দেওয়ার পর বলতেছে সুমাইয়া, বলছে জি এটা আমার বন্ধু, তো তোমার ফোন নাম্বারটা চাই। আচ্ছা এটা আমার কোনো ফোন নাই, তাই ফোন নাই সমস্যা নাই, ফোন ব্যবস্থা করে দেওয়া যাবো, আপাতত তুমি অন্তর নাম্বারতে কথা বলা পারবা। বলতেছে কি কারণে কি কথা বলবো, স্বাভাবিক অন্যকে আমি চিনি চিনি না, কায় হ্যাঁ কি বলে না বলে, তুমি এলাকায় থাকো আর এই এলাকায় চিনো না ওরে, ওরে তো সবাই চিনে, ও যে ওয়াল লেখা লেখা যেন সব জায়গায় ঈদ মোবারক এমআই এগুলো লেখা যেন ওইটাই, হ্যাঁ হ্যাঁ ওই, তো ঠিক আছে তাহলে যে এবার বৈশাখে আমাদের ওয়ালও লিখে দিয়ে আর আপনি নিজের নাম লিখে দিন, ঠিক আছে শুভ নববর্ষ লিখা ঈদ দিয়ে দিন। আস্তে আস্তে কথা রাখতে হইতেছে, নাম্বার দেয় না কোনোভাবে, নাম্বার দেয় না, মেয়েটার মা বিদেশ থাকতো, ভাব বাবা ই করতো ওয়ার্কশপ, নিজের ওয়ার্কশপ, তো অনেক কোনো নাম্বার দিতেছে না, আর তখন তো কাজ কম বললাম না, তো যার কারণে সময় বেশি পাইতাম, তো ওখানে গিয়ে সময় দিতাম। এখানে মিম আর দেখা গেছে একটু দূরে মিমেদের বাড়ি, আর এখানে সুমাইদের বাড়ি, মাঝখানে দাঁড়ালে তোমরা হয়েছি, তো
চিন্তা করুন অবস্থা।
তারপরে এমন হয়েছে যেন মিমে ভাবতেছে ওর জন্য দাঁড়ায় রয়েছি, আর এখানে সুমাইয়া ভাবতেছে যেন ওর জন্য দাঁড়ায় রয়েছি। মিমে আসলে ও তো ই হইতেছে যে ছেলেটা আসলে আমার জন্য কি দাঁড়ায় রয়েছে, প্রত্যেক দিন এরকম দাঁড়ায় থাকে, আর সুমাইয়া ভাবে যে
ও ভাবতেছে ওর জন্য প্রতিদিন
ছেলেটা কিরকম প্রতিদিন দাঁড়ায় থাকে। এম করতে করতে সুমাইয়া রাজি হয়ে যায় আস্তে আস্তে, ওর সাথে সম্পর্ক মোটামুটি ভালোই চলতে থাকে দুজনের সাথে, তো মিমের সাথে কোন রকম বাজে কিছু হয় না। রোজা এসে রোজার পরে চান্দ্রতের দিন ওই সময় আমরা সাউন্ড সিস্টেমের আয়োজন করি, বাড়ির সামনে যে কথা খালি জায়গা ছিল ওখানে সাউন্ড সিস্টেম বাজাই, আমি আমার ফ্রেন্ডরা সবাই লাইট ব্যবস্থা করে ই করতেছি, তো সুমাইয়াদের বাড়ির পাশেই ওখানে ছিল ই করা ছিল, রাত্র ১২টার দিকে ফোনে কথা বলতেছি ওর সাথে, তো রাত্র ১২টার সময় ই করে কথা বলার সময় বলতেছেন কি ভয় করে না, আমি ও বলতেছে যে কি করতেছ, আমি বলতেছি যে আসলে গান টান শুনতেছি, তো বলতেছে আমি বলতেছি কি ভয় করে না, ভয় করবো কিভাবে, ও তখন আর কি অন্য একটা রেডিওর একটা প্রোগ্রাম হতো, বলতেছে আমি এগুলি শুনি ভয় পাই না, আর রাত্র ১২টা বাজে তোমাদের গান শুনে ভয় পাবো, আমি বললাম না রাত্র ১২টা বাজে তুমি বুঝলাম না এখনো যাক না। তারা বলতেছে আচ্ছা তাহলে বিশেষ হয় না, কিন্তু না বিশেষ হয় না, তাই আসতেছি তারও, তুমি তুমি এত যাও তুমি আসছি আবার বলো, হ্যাঁ তুমি এক কাজ করো যে কলা গাছ বিলে আছে না, কলা গাছ তুমি বাড়ির পিছনে যে কলা গাছ নেই ওখানে আসো, ঠিক আছে আসতেছি। তারপরে গেলাম, যাওয়ার পর এই আস্তে আস্তে বলতেছে এর সাথে কথা বলতেছি, বলতেছে সত্যি লাভ করো তুমি আমার, লাভ না করলে কি তোমার সাথে এখানে দেখা হতে আসছি, তারপরে বলতেছে তো হ্যাঁ তা ঠিক, তারপরে আমার আবার সবসময় বলতেছে যে হাত কাঁপে, হ্যাঁ শরীর হাত পাও কাঁপে, নার্ভাস অনেক, তো বলতেছে এরকম কেন, হাত তো এরকম কাঁপতেছে, হাত ধরছিল তো, তারপর বলতেছে এরকম হাত কাঁপতেছে কেন, আমি বললাম হাত কাঁপতেছে বলতে পারিনি কি কারণে হাত কাঁপতেছে, তারপরে ওইখানে এমনি স্বাভাবিকভাবে হয়তো কোনো কিছু হয় চলে যায়, কিছুক্ষণ পর আবার ফোন দেয়, কি দূর দেয় চলে গেল, আবার ফোন দিলাম, মানে কি বুঝলাম না, তো তার বলতে তুমি অনেক শিয়ার, তোমার যেরকম দেখা যায় আসলে তুমি এরকম না, অনেক বেশি শিয়ান। হ্যাঁ তো আমি তো শিয়ান, আমি তো নিজেতে স্বীকার করতেছি। তারপর বলার পর বলতে চাই যে কি হয়েছে, আসবা আমাদের আমাদের বাসায়? মাথা নষ্ট হয়েছে, আসবো এখন? তোমার বাবা? তার বাবা তো পাশের রুমে। তাহলে তোমার বোন ঘুমাইতেছে, ওর মা তো বলছিলাম বিদেশ, তো কিভাবে আসবো? দরজা খুলতেছে, তুমি আসো। আর ওখানে তো উড়ো দূরে গান চলতেছে, সুন্দর আরান্দ ঘরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখি আর ছোট বোনটা ঘুমাইতেছে, যেহেতু ছোট বোনের আর ওর জন্য একটা রুম আর বাবা ছিল পাশের রুম। চুপ করে ঢুকে তারপরে ওখানে ওর ইচ্ছা এবং আমার ইচ্ছা কৃতভাবে দুজনের ভাবে একটা অনৈতিক সম্পর্কে বলা যায় সেটা হচ্ছে। তো বলার হওয়ার পর হয়তো ফিস ফিস করে কথা বলতেছি না, বাবা বুঝে ফেলাইছে। বুঝে ফেলার পরে তো বলতে চাইছি মা কাছে দা কথা বলো এভাবে না বাবা কেউ সাথে তাড়াতাড়ি করে আমি গাড়ি চলে আসছি। তো আসলে তখন আবার মনে হতো একের চিন্তাই এমন, তো এবার বল যদি বলে বিয়ার প্রেশার দেয় সেটাই করে। তো কিছুক্ষণ পর আবার একটা ছোট ছেলে দিয়া একটা ছোট, তখন আমাদের সাথে ছোট ছেলেরও আগে নাচতেছে ই করতেছে, হরদম গান চলতেছে তো সাউন্ড সিস্টেমে। তো একটা ছেলের ডাক দিয়ে বলতেছে ওরা ডাক দেয় নিয়ে আস ইয়ের সামনে, সময় বলতেছে কলপাড়ার সামনে আসতে পর, এখন আর আমি যাই না। তো মেয়েটা মোটামুটি বেশ ভালো রাগ হয়ে যায়। আমি একটা জিনিস বলে দিই, আমি আর আমার মা থাকি, কিন্তু পাশে থাকে আমার বোন ছোট, আমার তিন বোন না, তিন বোন সবাই ছোট, যে উনি থাকে আমাদের পাশে, যেহেতু মা সবসময় অসুস্থ থাকে ওনার ইয়ের কারণে। তারপরে সুমাইয়ার মোটামুটি রাগ হয়ে যায়, রাগ হয়ে কি করে আর চাচার কাছে বলে দেয়।
ওহো,
চাচা বলে ঠিক আছে, আসলে ওরকম ডিটেলস বলে না, বলে যে না আমি একটা ছেলের পছন্দ করি, কি করো করবা, নয়তো যেকোনো সময় ফ্যানের সাথে লাশ পাইবা, আমার লাশ জুলে রয়েছে। তারপরে এর ভিতরে আবার কি করছে, আমার কিছুক্ষণ আগে একটা মেসেজ টেক্সট করছিল, অনেকটা থ্রেট করতেছে যে এমন এমন আমি আত্মহত্যা করবো, এটা এটা সেটা বলতেছে, এই যে এটাই আমার লাস্ট মেসেজ, আই কুইট লিখে পাঠাই, ব্যাস আমি তো সত্যি সত্যি মরে গেছি, ভয় দৌড়াই গেছি, ইয়ে দেখি না কে মরছে, সুন্দর দিব্যি স্টার জলসার নাটক দেখতেছে। আমার মা ছিল না, বোন ছিল, বোনের বলার পর বোন বলতেছে যেন জান ও আর কখনো ডিস্টার্ব করবো না। আমি আসার পর বলতেছে ঠিক যদি কিছু শেয়ার করি, শেয়ার করার মতো শুধু আমার বোনের সাথে শেয়ার করি আর সাথে না। তো বলতেছে কিরে মনে মন তুই কি মেয়ের সাথে প্রেম করস? না তোমার মাথা নষ্ট হয়েছে, মেয়ের সাথে প্রেম করবো? বললো হ্যাঁ আমার এমনে মনে হয় চাচা আসছিল। ঠিক আছে নেক্সট আর কখনো আসবো না, কি ব্যবস্থা করতেছি। পরে ওকে ডাইরেক্ট ডিরেক্ট না করে দিলাম, ওর যে চাচা আসছিল এই জন্য তখন খুব রাগ হয়েছে আমার ওনার উপরে, ভাই আপনি আপনি নিজের মেয়ের সাথে তো প্রেম করি নাকি, আপনি আরেকটা আমার বিচার নিয়ে আসছেন কি লেগে? ওনার আবার মেয়ে ছিল নাম সিমু, সুমাইয়ের চাচাতো বোন, তো সুমাইয়ের সাথে ব্রেক আপ। সুমাইয়ও জিনিসটা আসলে সুন্দর ভাবে মেনে নিল, কোনো ই করলো না, ঠিক আছে অনেক পিতা খেলো, তোমার মতো হাজারো ছেলে পাম, আমি ঠিক আছে হাজারোটা নিয়ে থাকো, আমার মতো একটাও পাইবা না, তুমি হাজারগুলি নিয়ে থাকতে পারবা, কথা আমি ইচ্ছা করে ব্রেক আপ করতেছি তুমি তো করতেছো, আমি তো হাজার নিয়ে থাকতে চাই না, আমি তো দরকার নেই তোমার, আমি থাক মনে মনে মতো বাসায় বলছো গেল। তারপর এগুলো চলার পর সুমাইয়া আর সিমু ঠিক আছে দুজন খুব বেশ ভালো রকমের ঝগড়া লাগতো, চাচা তো বোন ছিল, তো সিমু আমাকে বলতেছে আসতেছি তো একদিন দেখে বলতেছে শুনে যান কি হয়েছে, আপনি ভালো কাজ করছে সুমাইয়া মেয়ে ভালো না, দেখেন কেমন খারাপ মেয়ে, হ্যাঁ ওর বোন কিন্তু বলতেছে কেমন খারাপ মেয়ে, আপনার বাসায় ই পাঠাইছে, আমি হইলে তো জীবন আপনার বাসায় ই পাঠাইতাম না, বিচার পাঠাইতাম না, যা হয়েছে হয়েছে। আমি বলতে কি করার আছে, তোর মাথায় তো ওই জিনিসটা কাজ করলো যে বিচার নিয়ে আসছিল ওর চাচা, তো এটা তো চাচার মেয়ে, তখন বলতেছে নিজের মেয়ের জন্য বিচার তো নিয়ে আসেন নাই কে, এখন নিয়ে আইসেন সমস্যা নাই, মনোমন চিন্তা করেছে, তখন বলতেছি তাহলে এক কাজ করেন, আপনি ওদের যখন করতেন না তাহলে এক কাজ করেন আপনি গাড়ির প্রেমটা আমার সাথে করেন, ওর সাথে তো ব্রেকআপ হয়ে গেছে। আর মেয়েটা আসলে মেয়েটা কিরকম ছিল, পুরোপুরি ক্যারেক্টারলেস, এলাকায় তোর মোটামুটি ভালো নাম সবাই চিনে, তো বলতেছে ঠিক আছে আমি জানতাম যে একবার বলা লাগবো না, হয়তো বা কিছুক্ষণ যদি ই দিতাম ওর সাই দিতাম ওর নিজে থেকে উনি বলতো। তারপরে বলার পরে বলতেছে ঠিক আছে শরীর রাজি ওকে। তো ওদিন রাত্রে ঠিক ওই দিন রাত্রেই নতুন যে গড় তোলার জন্য যে টিনের রুম তোলে অর দেখা হয়েছে, আরো দেখা হয় নাই, আমাদের পাশে এখানে মাটি ভরা থাকে তো নতুন ঘর তুলতেছে, রাত্র 12টা বাজে খেলাম ওইখানে।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইট
মাধ্যমে। আমার ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kebria.com, দ্যাট ইজ www.rj-kebria.com, rjkebria.com, দ্যাট ইজ বেসিক্যালি মাই ফটোগ্রাফি ওয়েবসাইট। এখানে লেস টক নামে একটা সেকশন আছে, ওখানে গিয়ে আপনি আমাকে মেইল করলে আমি অবশ্যই আপনার মেইলটি পাবো। যারা কনফেস করতে চান কিংবা যারা চিঠি লিখে নিজের জীবনের ভুল স্বীকার করতে চান, এখানে আসতে পারেন না, আসা সম্ভব হয় না, কিংবা আসতে আপনি সংকোচ বোধ করেন, তারা চাইলে আমাকে ওখানে মেইলও করতে পারবেন। www.rj-kebria.com। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইউর সেলফ।
চার মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবোতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। হ্যাঁ মাহবুব, আমরা যেখানটায় ছিলাম বলুন। তারপর
তারপরে রাত 12টা বাজে, খেলাম ওইখানে। যাওয়ার পর ওইখানে ওর সাথে আর কি ওই মেয়েটার সাথে অলরেডি আগে কমসে কম 15-20 জনের সম্পর্ক করছে, আর 15-20 জনের সাথে হয়তো বা শারীরিক সম্পর্ক হয়েছে। আর একটা জিনিস আমার নিজের চোখে দেখে, আমার বন্ধু যখন ওর সাথে প্রেম করে, জাবেদ নাম, ওর সাথে ও কয়েকবার আবাসিক হোটেলে গেছে, আর সেখানে আমি হেল্প করছি, যেখানে ওইখান দিয়ে আবার জাবেদের সাথে রিলেশন নষ্ট হয়ে গেছে আর আমার সাথে সুমনের সাথে নষ্ট হয়ে গেছে। যার কারণে আমি যাওয়ার পরে ওখানে পুরোপুরি ইজিলি সবকিছু হয়ে যায়। আসলে ওকে কোনো কিছু বলতে হয় নাই বা কোনো ইয়ে করতে হয়, নিজে থেকেই পুরো ওকে। যাই হোক, ওখানে ই করার পর বলতে চাই, আচ্ছা আমি তো ঢাকা চলে যাবো, এমন এমন আমার কিছু যে বিদেশ যাবো, তো আমার 5,000 টাকা লাগবে, কিন্তু একটা টাকাও দেবো তোমার সম্পর্ক এখানে ক্লোজ। হ্যাঁ, এটা কোনো কথা হইলো, তোমার সাথে সম্পর্ক করলাম, আমার সব কিছু তোমার দিলাম, বললাম যে তুমি আসলে এরকমই তো ক্যারেক্টার দেশ, তুমি কিছু যাও না, তুমি আমার সাথে আমার সাথে না আরো অনেকের সাথে এরকম করছো। তো বলার পর তো ওখানে শেষ, সবকিছু শেষ। তারপরে আবার কাজ শুরু হইলো, ওখান থেকে কাজে আসলাম। ভাইয়া মিমের সাথে সম্পর্ক চলতেছে টোটালি, মিমের সাথে আর কখনো ই করিনি, সম্পর্ক হয়নি। ওর সাথে প্রতিদিন ছাদের উপর গিয়ে দেখা করতাম, ওখান থেকে পুলিশ লাইন কাজে আসছে। ওখানে আমার ফ্রেন্ড একটা আছে সুমন বলে নাম, ওই নেয় কাজে নেয়, খুব ক্লোজ ফ্রেন্ড, সবকিছু জানে আমার ব্যাপারে, শুধু ওই জানে। আর ও যে আমার চাইতে ভালো, তা না বলবো, আমার চাইতে আরো দ্বিগুণ। তারপরে ওখানে যাওয়ার পর কাজ করতেছি, কাজ করার পর স্বভাব সুলভ চরিত্র যেটা আগের মতোই ঠান্ডা, কোনো ই নাই, সবার প্রিয় পাত্র হয়ে উঠলাম অল্প কিছুদিন। তা যাওয়ার পরে মোটামুটি সবার প্রশংসা থাকাতে সব মেয়ের একটা জিনিস চিন্তা করতো, আসলে এই ছেলেরা প্রশংসা করা হয়তো অনেক ভালো, সবাই যে প্রশংসা করে, আর প্রশংসাগুলি এরকম হতো যেন সবাই আগে চড়েই করতো, সামনের সামনে অনেকে করতো না, আগে চড়ে হয়তো বা বললে মেয়েগুলি অনেক ই হইতো। তারপরে একটা মেয়ে ছিল মনীষা, তো মনীষার সাথে প্রেম করলাম, প্রেম করলাম বলতে ওকে আমার হেল্পার দিল, হেল্পার হিসেবে দেওয়ার পরে একবারই ইজি ছিল, আমি যেরকম ভাবে ইজিলি একদম বলতেছি যে একটা মেয়ের সাথে কথা বললাম, প্রেম করে ফেললাম, আসলে সত্যি বলতে এতটুকু ইজি। কারণ এরকম হয়, ওরা তো গ্রাম থেকে বেশিরভাগ আসে আর অনেক সহজ সরল, যদি একটু চিন্তা করে, একটু একটা ভালো ব্যবহার করে বা একটু আশ্বাস দেয় যে তোমার সাথে আমি সম্পর্ক করার পর বিয়ে করবো, এই জিনিসটা বললে আসে না, ওরা সহজেই সবকিছু মেনে নেয়, যার কারণে পটাইতে বেশি একটা সমস্যা হয়। তারপরে মনীষার সাথে প্রেম করার পর মনীষার সাথে অনেকদিন কথা চলতেছিল, প্রায় একটা বছর ওই জায়গায় কাজ করে একটা বছর ওর সাথে প্রেম, একটা বছর। এর মধ্যে ফ্রেন্ড, আমাদের এলাকার ফ্রেন্ড ইকবাল বলে নাম, ও বলতেছে যে এক জায়গা থেকে আসলাম, করতে আসলি এক ভাবির বাসার থেকে আসলাম। কি বলি ভাবির বাসা, মনে এমন ভাবি তো নারী দিয়ে নারী ব্যবসা করে, ঠিক আছে, উনি ওখানে মেয়ে রাখে আর অন্য অনেক কাস্টমার হয়ে যায়। ওনার ভাবির স্বামী আবার মুহুরি, নারায়ণগঞ্জ কোর্ট আছে না, ওখানে চল যাই। আমার বলতেছে না, প্রথম বলতেছে তোর দ্বারা তো বিয়ে হইব না, তোর কি লে বলতেছে, না চল বন্ধু আমিও যাই দেখি। তো সাব্বির আর আমি গেলাম, ওখানে আসার পরে দেখলাম তিনতলা দোতলার ফ্ল্যাটটা, ফ্ল্যাটের মধ্যে একটা মেয়ে, তো ওই মেয়েটার দিয়ে আর কি বাজে কাজ করানো হয়। তো ওরা বলি করলো ওদিন আমি কোনো কিছু করি নাই ওদের সাথে, আমি জাস্ট শুধু আমার যাওয়ার ইচ্ছা ছিল, কারণ কি আমি দেখতে আসলে এই ধরনের মহিলাগুলি কিরকম হয়, ঠিক আছে,
কিউরিওসিটির জায়গা থেকে,
তাদের কথাবার্তাগুলি কিরকম হয়, একটু কিরকম জানো মহিলাটা অন্যরকম ধরনের। বলার পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাবি আপনি কি রুম ভাড়া দেন, বলতেছে হ্যাঁ দিই তো, ঘন্টা কতক্ষণ, ঘন্টা 500 টাকা, ওকে ঠিক আছে সমস্যা নেই। শূন্য আসার পর মনীষাকে বললাম, মনীষা তোমাকে নিয়ে এক জায়গায় যাবো, যাবে সোনারগাঁ যাবো, বুঝলো, ওকে নিয়ে আসছি, এর আগে একবার সোনারগাঁ নিয়ে আসছিলাম ঘোরাতে, সোনারগাঁ যে জাদুঘর ওখানে নিয়ে আসার পরে ওখানে ঘুরে মারে, তো ওই সময় অনেক কোনো অন্যরকম কোনো কিছু হয় নাই, যার কারণে বিশ্বাসটা জন্মেছিল আমার উপর। ওকে নিয়ে আসলাম এই বাবির বাসায় নিয়ে আসছি, মেয়েটার বয়স খুব কম ছিল। আর সত্যি বলতে আমি আসলে এগুলো ওরকম ভাবে কোনটা কিভাবে কি করলে কি হয় না হয়তো কিছু বুঝতাম না। তারপরে ভাবি বলতেছে যেন রুম দেখা দিলে ঘুরুন গেলাম। যার পর যাই হয়েছিল সম্পর্ক, কিছু বাজে সম্পর্ক হওয়ার পর মেয়েটা প্রথম অনেক মানা করে, তো আমি বললাম যে আসলে তুমি কি বিশ্বাস করো না এটা সেটা, যাই হোক তোমার বিয়ে করবো, এরকম প্রলোভন দেখানোর পরে ও আসলে বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে কি একটা মানুষ তো আর মিথ্যা কথা বলতে পারে না, সারাদিনে একটা মিথ্যা কথা বলে না বা সারাদিনে প্রয়োজন ছাড়া কথা বলে না, ও এরকম কিভাবে হইব। আর ও যেটা বলছে অবশ্যই এটা সত্যি, এই ধরনের চিন্তা করতেছে। তারপর ওর সাথে যখন অনৈতিক সম্পর্কটা হয়ে যায়, শারীরিক সম্পর্ক হয়, এটা অজ্ঞান হয়ে যায় এখানে, বয়স কম, তারপরে ভয় পেয়ে যায় মরে ফিরে গেল নাকি থার্ড মার্ডার হয়ে যাবে তাহলে। তারপর ওই ভাবিকে ডাক দিয়ে আনি, ভাবিকে ডাক দেওয়ার পরে ভাবি অনেক গালাগালি করে আমাকে, এতটুকু একটা বাচ্চা মেয়ে নিয়ে এসেছে সেটা আমার এখানে তো মেয়ে আছে এটা বুঝলা, আমার পানি টানি দেয় ঠিক করে। মেয়েটা কিছুক্ষণ পরপর দেখি আর কি যেমন আর কি জ্ঞান হারাইতেছে এরকম, ওইখানে দিয়ে আইসা বাসার সামনে দিয়ে আইসা শেষ রিলেশন ওইখানে ডাইরেক্ট। আমি বলতেছি আর কি পরের দিন কাজে আইসা পরে আমি বলতেছি আমি তোমার সাথে রিলেশন রাখবো না, সেটা মেয়েটা অনেক কান্নাকাটি করে, তারপরে অনেক বেশি কান্নাকাটি করে, যার কারণে আমি বলেছি ঠিক আছে কথা বলতে থাকি সমস্যা নেই, এটা আমি রাগের মাথায় বলছি। তো কথা বলতে চলতেছে দেড় বছর মধ্যে কাজ করি ওখানে, কাজ করার পর যখন কাজ ছেড়ে দিই ওখান থেকে, ছেড়ে দেওয়ার আগে ওই ফ্যাক্টরিতে একটা মেয়ে ছিল লিজা বলে নাম, ওর বান্ধবী এক বাসার, তা বলতেছে আমার ডাক দিয়ে বলতেছে যখন আইসা পড়তেছি যেদিন আগে ফ্যাক্টরি টোটালি বন্ধ হয়ে যাবো, কারণ ওই ফ্যাক্টরি আমরা যেখানে কাজ করতাম ওটাতে শিফট করে বিসিকে নিয়ে যেতেছে, বিসিক বস নিজে একটা ফ্যাক্টরি কিনছে, গার্মেন্টস কিনছে বড় বিল্ডিং, আমরা যেটা দিলাম সেটা হচ্ছে একটা নিস্তালাই। তারপরে ওইখান থেকে বলতো যাওয়ার সময় বলতেছে যে ভাই আপনার নাম্বারটা দেন, আমি বলছি তিন নাম্বার দিয়ে কি করবি, যেহেতু একসাথে থাকতাম সবসময় তো অনেক ফিল ছিলাম, তিন নাম্বার দিয়ে কি করবি দেন না সবাই আপনারা যাবেন, অনেক খারাপ লাগছে কান্নাকাটি করতেছে সবাই, ফ্যাক্টরি তো শিফট হয়ে গেছে, আমার নাম্বার দিলাম। এক মাস পর ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপনার সাথে বলি নাকি মনীষার সাথে আর কথা হয় না, হয় না কেন তুই বলবি নাকি, না এমনি বললাম বহুদিন ধরে দেখি না, কিন্তু তো এক কাজ কর তুই শহীদ মিনার হয়, তো বললো ঠিক আছে আসতেছে দিলে আসবেন, আমি আসবো। তো নারায়ণগঞ্জে শহীদ মিনার চাষারা এখানে মিট করছে ওর সাথে, ও যখন প্রথম আসে কিছু আমার ই করছে ধরছে পরে আমি আসলে ওকে চিনতে পারি না, কারণ গার্মেন্টস সবসময় যেতে সালোয়ার কামিজ পরে, ওই দিন যেটা পড়ছে গেঞ্জি পড়ছে আর টাইলস পেন গুলো পড়ছে, টাইলস পেন গুলো আসতে এমন করে আসতে চিনা যেতেছে না। আমি বললাম কি রে তোর রূপ কয়টা, তুই গার্মেন্টসে কাজ করার সময় যাচ্ছে একরকম ভাবে আর এখন আস এইখানে আসছো আরেকরকম ভাবে, তো বলতেছে হয় আমি এরকমই। তো চিন্তা করলাম না আসলে ওকে দেখতে তখন স্মার্ট স্মার্ট মনে হইতেছিল, গার্মেন্টস যেরকম দেখা যাচ্ছে এরকম না, তো আমার ভিতরে কাজ করতেছেন একটা অন্যরকম একটা স্মার্ট মেয়ে থাকবো, যদি কোনো যাই ঘুরতে চড়তে হয়তো বা দেখতে সবাই ভালো লাগবো এরকম কোনো কিছু, তার কারণে বললাম ঠিক আছে এক কাম করা হয়, আমি তো আমার সাথে মনীষার সাথে রিলেশন হয়ে গেছে গা ব্রেকআপ হয়ে গেছে গা, তো আমি যদি তোর সাথে রিলেশন করতে কোনো আপত্তি আছে, তো বলতেছে কি যে না না আপনি ওরা ছেড়ে দিচ্ছেন আমারও তো ছেড়ে দিবেন, আরে না তো ছাড়বো না তুই এটা নিয়ে চিন্তা করিস না, তো বলতেছে না। তারপরে আস্তে আস্তে অনেক কোন রকম ভাবে বুঝানোর পর রাজি করি, রাজি করার পর মোটামুটি বেশ ভালো কয়েকদিন চলে, আর যে কোনো একটা ব্রেকআপ করার জন্য আমার একটা সহজ বুদ্ধি ছিল সেটা হচ্ছে গিয়ে সন্দেহ করা, যে কোনো একটা জিনিস নিয়ে ছোটখাটো একটা জিনিস সন্দেহ করে আস্তে আস্তে একটা ঝগড়া সৃষ্টি করা, ঝগড়া থেকে তারপরে আল্লাহ যে কোনো একদম সহজভাবে ই করা যায়
ব্রেকআপটা করে ফেলা,
একদম সহজভাবে কোনো দেরি হয় না। তারপরে ওর সাথে প্রেমটেম হইতেছে ভালোই কথাতে চলতেছে, এখানে মনীষা শোনার পরে মনীষা হাত টাত কাইটা পুরো খারাপ অবস্থা, হাত কাইটার নাম টাম লেখছে হ্যাস লেখছে। তো এরপর তো একটা মজার ঘটনা ঘটছিল, আমি মনীষার কান্না দেখে আমি বলছিলাম নিজারে যে দেখ ও আমার জন্য হাত কেটে লাইছে যাক হাত দেখ, তো তোর সাথে সম্পর্ক না রাখলাম ওর সাথে রাখলাম, তো এলিয়া বলতেছে আমিও তো আপনার ভালোবাসা দিয়েছি, তো ও আবার হাত কাটতে গিয়ে আমার নাম ভুল করে অ্যাস আমার বানাম ভুল করে ফেলাইছে, হাট কেটে আমি তো আর ঠিক করতে পারবো না, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছিল। তারপরে যেটা হলো কয় বলতে চাই যে ঠিক আছে আমি রিলেশন পড়বই আপনার সাথে জীবই হোক, বললাম ঠিক আছে তাহলে এক কাজ কর আমি মনীষার কি করতে ইকবল কয়েক মনীষারে আমি অন্য ছেলের কাছে মনীষের নাম্বার দিয়ে দিই ওকে ডিস্টার্ব করবো, আপনি করবেন বলবেন যে তোর ফোন বিজি থাকে তুই মেয়ে ভালো না এটা সেটা বলবি, আমি বললাম ঠিক আছে সই। তারপর যেটা হলো ফোন আর কি আমার ভুলে দেখেন এখন ওই ছেলেটা ফোন দিব মনে মন আপনি এখন ফোন দেন, তো আমি ফোন দিতাম ফোন দিতে পাইতাম ওয়েটিং, ওই আবার ওই ছেলেটা ফোন কাটিয়ে আমার ফোন রিসিভ করতো আর আমি বকা জকা করতাম কি তুই এত কোনো খার সাথে কথা বললি, বলতেছে যে কই আমি এই মাত্র ওয়েটিং পাইলাম করে ওর সাথে রিলেশন দেখাম একদম বাদ বাদ হওয়ার পর বুঝতে পারছে পরে যে আসলে লিজার সাথে আমার সাথে সম্পর্ক চলতেছে, কারণ মোবাইল লিজার ফোন নিয়ে দেখছে যে আমার নাম্বার আর নাম্বার জানলে আর কি এরকম কোনো কিছু। তারপরে লিজাকে নিয়ে আমি আবার ওই ভাবির বাসায় চলে যাই,
মানে একের পর এক আপনি এই ধরনের সম্পর্কে জানাচ্ছেন কেন, মানে আপনার ভিতরে কি মানে
তখন আর ভিতরে কোনো কিছু কাজ করতেছিল না।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন।
প্রিয় শ্রোতা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইটটির মাধ্যমে। আমার ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kebria.com। দ্যাট ইজ বেসিক্যালি মাই ফটোগ্রাফি ওয়েবসাইট। এখানে লেস টক নামে একটা সেকশন আছে, ওখানে গিয়ে আপনি আমাকে মেইল করলে আমি অবশ্যই আপনার মেইলটি পাবো। যারা কনফেস করতে চান কিংবা যারা চিঠি লিখে নিজের জীবনের ভুল স্বীকার করতে চান, এখানে আসতে পারেন না, আসা সম্ভব হয় না, কিংবা আসতে আপনি সংকোচ বোধ করেন, তারা চাইলে আমাকে ওখানে মেইলও করতে পারেন। www.rj-kebria.com। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইউর সেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জি কিবি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আপনারা শুনছেন মাহবুবকে। ওকে, কথা না বাড়িয়ে আরো একবার তাকেই আমরা নক করছি। মাহবুব, তারপরে
ভাবির বাসা নিয়ে যায়, কনেক বলছি, তারপর ভাবি আমাকে দেখে বলছি আবার আসছো, লিজা তো মোটামুটি চুপটা কবর উঠে যায়। তারপরে মানে বললাম আরে এটা তোমার ভাবির বাসা, তাই আমি আসুন নাকি। তো বলার পর ভাবি এই সাইডে নিয়ে ম্যানেজ করলাম যে ভাবি প্লিজ ই করো না, গেঞ্জাম লাগাও না, তুমি 1,000 টাকা নাও। তো টাকা দেওয়ার পরে ওই হরিজার সাথে শারীরিক সম্পর্ক হয় আর সেটা সম্পূর্ণ মোবাইলে রেকর্ড হয়।
মোবাইলে রেকর্ড করে কে?
আমি।
ভিডিও করেন আপনি?
জি।
ওকে।
তারপর মোটামুটি কয়েকদিন চলার ওখান থেকে কাছে আসার পর বললাম না, তারপর যেটা হয় তো যে গার্মেন্টসে কাজ করতেছি মোটামুটি বহুদিন চলতেছে এভাবে, আস্তে একটার পর একটা চলতেছে। তারপর ইয়াকে লিজাকে আবার বললাম যে চলো আমি আরেক জায়গায় যাবো, বাড়ির বাসায় যাবো তোমার নিয়ে। লিজা কোনো মতে রাজি হয় না, কারণ না আমি যাবো এখানে ভালো লাগে না, এটা সেটা বলে। তারপর বললাম ঠিক আছে তুমি এক কাজ করো, শহীদ মিনার আসো, তুমি মিট করুন দরকার আছে। আসার পর ফোনে আমি ভিডিওটা দিয়ে দিই।
ওকে, ভিডিওটা কেন
দেওয়ার কারণ বলছি যে তুমি এটা বাসায় নিয়ে দেখো,
তারপর
তারপর তুমি গাড়ি যাবা না যাবে তোমার ইচ্ছা।
এই ব্ল্যাকমেলটা কেন করলেন আপনি?
তখন আসলে সত্যি বলতে কোনো কিছু কাজ করতেছে না ভিতরে, কি কারণে করতেছি কেন করতেছি এরকম কোনো কিছু না, জাস্ট মনে তখন মনে হচ্ছে যে এটাই ঠিক আছে, এটা যেটা করছি এটাই তো ঠিক, এটাই তো ভালো। তারপর ও বাসায় গেছে, বাসায় গিয়ে ফোন দেয়, ফোন তারপর 10টার দিকে ফোন দিয়ে বলতেছে কাজটা কি ঠিক হয়েছে? বললাম যে কাজটা ঠিক হয় নাই, খারাপ হয় নাই, তুমি এখন যাইবা কিনা হলো। তারপর বলতেছে এসে এরকম করার তো কোনো দরকার নাই, আমি তো এমনিই যাইতাম, তোমার ভিডিওটা কি কারণে করলাম? ঠিক আছে এক কাজ করো, আমার যে হেল্পার ছিল একটা ছোট হেল্পার, জিসান করে না, জিসানের মা কাজ করে, আব্বু কাজ করে, ও কাজ করে, তোর বাসা পুরো ফাঁকা থাকে। তো বললাম জিসান তুই কাজ কর, তুই তোর বাসায় আমার নেওয়ার ব্যবস্থা কর, তোর আমি টাকা দিব, তুই দেয়া খরচ করিস আমার। তো ওর সাথে লিজার সাথে আমার কথা বলা দিয়েছিলাম জিসানটা, বলছি জানি এটা তোর ভাবি লাগে। তো জিসান বলছে ঠিক আছে ভাইয়া সমস্যা নেই। তারপর পরে নিয়ে শহীদ মিনার থেকে নিয়ে গেছিলাম ওদের বাসায়, জিসানদের বাসা নিয়ে জিসানকে টাকা দিলাম কিছু, বললাম যে তুই বাইরে যা। তো জিসান আবার ও বলতেছে আচ্ছা এগুলো তো করার কোনো কারণই থাকে না, তুমি ভিডিও করা লাগছি লিগা।
ওকে,
তুমি এমনি বলতেছে এমনি তো সবকিছু হয়, তো প্রথমবার ই করছি না, তুমি ভিডিওটা ডিলিট করো। ঠিক আছে সে আগে যাই হোক ওটা হয়ে লোক, তারপর তো মোবাইলটারে ই করে রাখা, জাস্ট ক্যামেরাটা অন করে এবার রাখা, ও দেখে নাই। দুইটা ফোন ছিল, একটা নোকিয়া ছিল ক্লাসিক আর একটা S30 ছিল। তো S30 ছিল সেটা দেখে নাই, বাট নোকিয়া ক্লাসিকটা দেখছে, ক্লাসিকটা ফোনে হাতে দিয়ে দিয়েছি আমি। এনে এবার তো আর কোনো কিছু না, সমস্যা নেই, প্যান্টের মধ্যেই জাস্ট একটুখানি ক্যামেরাটা বাইর করে S30টা ক্যামেরা অন করে রাখছি। তা ওরা বললাম তুমি এক কাজ করো, এই নাও তোমার তোমার হাতে দিলাম, তুমি ডিলিট করে দাও। ওর সাথে যাই হয়েছে ওখানে, ওর পরে ফোন এই করলো, ফোনের থেকে ডিলিট করে দিল। বাট এই ফোনে তো ওর প্রথমটা ডিলিট হয়েছে, আরেকটাতে কিন্তু ওখানে রেকর্ডিং হইতেছে, ভিডিও হইতেছে। তারপরে কয়েকদিন পর বলতেছে বিয়ে করতে হইব, ঘুরে ফিরে আবার আগের কথা।
আপনি এই রিস্কটা কেন নিচ্ছিলেন? একটা ভিডিও দেখার পরে তো একটা মেয়ে সুইসাইড করতে পারে,
সে কথাগুলো আসলে তখনও মাথায়
ঘুরে আসতো
না।
ওকে,
ঠিক আছে। তারপরে বলতেছে এমন এমন, আমি বললাম যে তাহলে যদি এখন যদি ভিডিও তুমি যদি বিয়ের জন্য প্রেশার দাও ব্রেকআপ করে ডাইরেক্ট বলতেছিলাম যে আসলে তোমার সাথে আমি সম্পর্ক রিলেশন রাখবো না, বলার পর বলতেছে না রাখতে হইব, জোর জবস্তি অনেকটা এটা সেটা। বললাম আসলে তোমার কাছে কোনটা বেশি প্রিয়, তোমার সমাজে চলা বা তোমার পরিবার এগুলো বেশি প্রিয় না আমি বেশি প্রিয়? বুঝলাম না ঠিক তো বুঝায় বলে। বললাম ধরো তোমার প্রত্যেকটা ফোন ফেক্স এর দোকানে যেখানে গান লোড দেওয়া হয় বা ধরো কোন ইন্টারনেটে সেটা আল্লাহ যেভাবে হোক তথ্য প্রযুক্তির কল্যাণে হোক আর অকল্যাণে হোক যদি আমি সবার হাতে পৌঁছাই দিই তোমার ভিডিওটা তাহলে কেমন হইব? তো বলতেছে কোন ভিডিওটা? ওটা তো আমি কাইটাই দিছি আস্তে আস্তে বলতেছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কাইটা যখন দিস তো তোমার আমি আরেকটা দেখাবো। তো কোনটা ওইটা আর কি আপনার সবকাটা নাম কি বলো? তোমার তুমি তো আমার মেমোরি ফরম্যাট করে দিলে আর থাকলো কোথায়? তুমি আসো তোমার নতুন একটা ছবি দেখাবো। বলে আসার পরে আবার শুধু মিট করছে, ওইটা দেখে তো মাথা নষ্ট। তো ও আমার ফোন চাইছে, বলছি না তুমি এক কাজ করো তোমার শেয়ার চাল করো, আমি তোমার শেয়ারে দিতেছি। জানি ফোনে দিলে হয়তো ফোন যদি ভেঙে ফেলায় তো তাই প্রবলেম।
শেয়ারটা আবার ভিডিও দেবেন?
হুম দিয়ে দিছি আবার ওইটা। তারপরে দেখা বলতেছে, আমি বললাম দেখো ওই এর আগে ভিডিওটা কাটছো তুমি এই কাজটা করিয়া, আর এবার ভিডিওটা কাটতে হবে আরেকটা কাজ করো। কি কাজ? তোমার সাথে আমার সম্পর্ক একবার ক্লোজ, তুমি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না।
ওকে
কন্ডিশন মেনে নিল, ঠিক আছে কবে তাহলে ডিলিট করে দেন আমি আপনার সাথে সম্পর্ক রাখবো না। না না এখন না, ঠিক আছে এখন থেকে ছয় মাস পর ডিলিট করবো, সমস্যা নেই। না অনেক রিকোয়েস্ট করতেছে, আমি বললাম ঠিক আছে ছয় মাস না তিন মাস কমাই দিলাম তোমার জন্য ডিসকাউন্ট, এভাবে বলছি তোমার জন্য ডিসকাউন্ট তিন মাস কমাই দিলাম, তিন মাস পর ই করবো। যদি দেখি যে তিন মাসের মধ্যে তুমি আমাকে ফোন না দাও তাহলে আমি আপনার থেকে ডিলিট করতে পারবো, এতটুকু বিশ্বাস করতে পারবো। তারপর শেষ, আমার সাথে রিলেশন কোনো আর কোনো কথা হইতেছে না, কোনো ই হইতেছে না। পরে শুনছি যে অন্যকে বিয়ে হয়ে গেছে, বাট সবকিছু মিলে একদম প্রথম থেকে আর শেষ পর্যন্ত এখন আমার সাথে তিনি সাথে কথা হয়। বলবো তাহলে কোনো বাজে ধরনের কোনো কথা না, কোনো বাজে কোনো কিছু না, জাস্ট ভালো আছে কিনা খোঁজ খবর নেওয়া, এটাই সবসময় কি চলতেছে। কিন্তু পারতেছি না কোনো কারণে ই করতে, ভুলে থাকতে পারতেছি না, কোনো ই করতে পারতেছি না।
ওকে
আর এর মাঝে যেমন লাস্ট যেটা হয় সেটা হচ্ছে আপনার কাজে যেতাম, যেখানে কাজ করি সেখানে কাজে আসতে যাইতে তো স্কুল তো পড়ে, স্কুলে আমরা যখন কাজ যাই তখন হয়তো স্কুলের মেয়েরাও কাজে স্কুলে যায়, তখন আমরা যখন আসি দুপুরে তখন দেখে আসে এটা। তো ওই জায়গার একটা মেয়ের সাথে এই হয় লাস্ট, মেয়েটাকে দেখার পর নাকি বৃষ্টির দিন ছিল না কিন্তু ওই পানির কারণে মাটির রাস্তা তো পিছলা খায় পড়ে যাওয়ার কারণে মেয়েটা দেখে অনেক হাসে। আসার পরে অনেক আমার কাছে অন্যরকম লাগে কিরকম এরকম হাসতেছে। পরের দিন বলতেছে যে মনে মন ওই যে উনি না ওইদিন পড়ে গেছে। তার সেকেন্ড ডে হয়েছে, থার্ড এই প্রতিদিন এরকম হইতেছিল। তারপরে একদিন বলে ফেলাইছেন, আচ্ছা আপনি কি আমাকে এতই বেশি ভালো লাগে প্রতিদিন আপনি এক কথা বলতেছেন? তো পাশের মেয়েটা বলতেছে আসলে তুই একটা কথা কয়বার বলস, জিনিসটা ভালো না, সরি ভাইয়া। বলার পরে আশা এসে গেছে। তো পরের দিন আবার দেখতেছি যে মেয়েটা সরি বলছে না, ওটা বলতেছি যে থ্যাংক ইউ আপনি আসলে নি করার পর থেকে ওই মেয়েটা আর কিছু বলে না। বলতেছে না ঠিক আছে সমস্যা নেই, আসলে এগুলো তো ঠিক না, আপনি পড়ে গেছেন এটা সেইটা বলতেছে। আচ্ছা যাই হোক, আপনার কাছে কলম আছে? বলার পরে বলতেছে হ্যাঁ আছে, কেন একটু কাগজটা দিবেন না, আপনার এটা নোটবুকটা দিছে কলমটা নাম্বারটা লিখা দিয়ে দিছি, বলে আমি আপনার ফোন নাম্বার দিয়ে আমি কি করবো, একটু কথা বললাম সমস্যা কি? তার বলতেছে কথা বলুন। কি কথা বলুন? আরে ভাই আপনি নিয়েন তো পরে বল, মনে কি বলি না বলি। তারপরে ওর সাথে কথাবার্তা বলি, কিছু দামি দামি গিফট দেই, যার কারণে প্রথম যে মেয়েটা পড়ে গেছি বলে অনেক ই করতো ওই মেয়েটা আসলে নিজের থেকে ই করতেছে। কিরকম ভাই? সরি ভাই, ও বলতেছে ওর সাথে মোটামুটি সম্পর্ক হয়ে গেছে, তা সম্পর্ক বলতে গেলে ফ্রেন্ডশিপ না, আমি আসলে কোন ছেলের সাথে কোনো প্রেম করবো না। ওই মেয়েটার পুরো একদম ডাইরেক্টলি বলতে আমরা দুজন বন্ধু হইতে পারি ভালো। ধীরে ধীরে আর কি গিফটের সংখ্যা বাড়াই দিলাম একটার পর একটা, একটার পর একটা, একসময় দুর্বল হয়ে গেছে। ওর সাথে সম্পর্ক চলতেছে, তো বলতেছে না আসলে প্রেম ভালোবাসা মানে তো শারীরিক চাহিদা না, আমি ওকে অফার করি প্রথম যখন বলি তখন বলতেছে প্রেম ভালোবাসা তো আসলে শারীরিক চাহিদা না, যদি এরকম কিছু হয় তাহলে চলেন আমরা বিয়ে সাথে করি। বললাম দেখো আমি তো এখনো ছোট, ওরা বলছি আমার বয়স তো কম, বয়স কম উনি সব বোঝে আমার বয়স কম। বললাম হ্যাঁ আমার বয়স তো কম আমার সম্ভব না, তো তুমি কি বলো? এক কথা দুই কথা হয়তো রাজি হয় না, পেনাপিড়িতে পিড়াপিড়িতে হয়ে গেছে। তো যাওয়ার পর ওদের বাসায় গেছি, ওদের বাসায় যাওয়ার রাত্র তখন সাড়ে এগারোটা হইব। যাওয়ার পর ওরকম কোনো কিছু হয় না, জাস্ট একটা ছেলে একটা মেয়ে যদি রাত্রে জায়গায় দাঁড়ায় থাকে সেটাও আসলে পজিটিভ ভাবে কেউই দেখে না, দেখার মতো বিষয় হয় না। তো জায়গাও আসলে ওরকম ছিল না, জায়গাটা খুব বাজে জায়গায় ছিল। তো দেখার পর একটা লোক দেখে ফেলাইছে, আমার দেখে নাই বাট ওরে দেখার পরে ওর বাসায় গিয়ে বিচার দিছে, এমন এমন আপনার মেয়েকে দেখছে এই জায়গায়। ও আবার আমার কথা বলে দিছে, আমার কথা বলে দিছে পরে আমার বাসায় যাওয়া নাইতেছিল, তখন আমি বাসার দিকে বেরিয়েছি, তখন আমার হাত ধরছে ভাই বড় ভাই, বলতেছে কিরে তুই কি এমন এমন আমার সাথে ই করস? বললাম না তো, কি বলছে? বললো মনে মন ওই বলছে, কেউ বলতে পারি না, যাই হোক হয়তো কথা হতে বলছিলাম ফ্রেন্ডশিপ ফ্রেন্ড হিসাবে। তো বলতেছে ফ্রেন্ডশিপ ছুটাই গেছি দাঁড়া, বললে তুই আয় আমার সাথে। ওর মাঠের ভিতর নিছে, এলাকার ভিতরে আসলে কেউ মারতে পারবো না, ওরকম কোন ইয়ে নেই। কেউ ওর এলাকা আমারও এলাকা, মাঠের মধ্যে সবাই ক্রিকেট খেলতেছে, আমার ফ্রেন্ডরা খেলতেছে। ওই যখন আমার কলার ধরছে, আমার যে বাড়ির যে ফ্রেন্ড করা ছিল, তো মোটামুটি সবাই স্টেমার ব্যাট তুলে দাঁড়াইছে, একটা থাপড় দিয়ে দেখ এখানে একদম ঠিক মতো ইগোয় তুমি, তাও আর কিছু বলে নেই। তারপর বলতেছে বাসায় গিয়ে বলছে যেন এমন এমন দেখ, আমি গেছি পালাম তো জিজ্ঞাসা করতে, আর ও কি করছে এমন ওর বন্ধু বান্ধব নিয়ে স্টাম উস্টাম এগুলো নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে আমার মারার জন্য। তারপর কি করবি আর কি, মেয়েটা আমার বলতেছে ওর দিন কাজ যাওয়ার সময় বলতেছে আপনি জানি আমার চোখের সামনে জীবনে পড়বেন না, আপনি আমার ভাইরা মারতে চাইছেন এটা সেটা, আর আজ তোমার ভাইরে কোন রুম মারতে চাইলাম, তোমার ভাই দিয়ে আমার মারতে চাইলো, ঠিক আছে। তারপর বলতেছে না আমার ভাইয়া বলছে, আমি বললাম না কি করিনি কেন মারিনি কেন, তা বলতে সত্যি হ্যাঁ বুঝাইলাম সবকিছু বুঝাইলাম। তারপর কি একটা কারণে যেন বাসা তো রাগারেগি হয়েছে কোন এক কারণে, মেয়ে কোথায় যেন চলে গেছে, ভাষা এসে সবাই এসে বাসায় করছে আমার বলতেছে। তারপর বলতে ওই কথা বলার পরে দেখলো বাসা কেউ নাই, তারপর আমি বললাম দেখেন আমি তো আসলে এরকম না, আর সবাই সাপোর্ট করলো যেহেতু এলাকার মানুষ সবাই চিনে সবাই জানে এরকম না, সবাই অন্যরকম ভাবে দেখতো, সবাই সম্মান করতাম তো, আর আমার যে খারাপ দিকটা সবসময় হাইড করে রাখতাম যার কারণে সবাই বুঝতে পারতো না। এগুলি
এই যে ব্যাপারগুলো আপনি একের পর এক করে গেলেন, কি পেলেন আসলে এরকম একটা বিপদগামী সম্পর্ক একের পর এক?
এই ধরনের সম্পর্কে আমি বললাম না, যারা করছে কেউ কখনো কোনো সময় কিছু পায় নাই, আর কোনো কিছু কিছু পাইবই না, এগুলি পাওয়ার মতো কোনো কিছু না, এটা একটা মুহে হয়ে গেছে, যেটাই হয়েছে একটার পর একটা একটার পর একটা কিভাবে হয়েছে সেটা আমি এখন বুঝতেছি যে আসলে যেটাই হয়েছে ভালো হয় না, আর বড় অনেক বড় অপরাধ গুলি করছি আমি, এটা আমার কাছে মনে হচ্ছে।
ওকে, সো এটা থেকে বের হয়ে আসার কোনো ইচ্ছা কি আছে?
যে অলরেডি 4-5 মাস হইব, আমি বললাম যেটা প্রথমে যে আমার ইয়ে শোনার পর, ওনার ওয়াজ শোনার পর যার নামে যে ভয়াবহতা, এগুলি যে শাস্তি সেগুলি সম্পর্কে আইডিয়া হওয়ার পর চিন্তা করে দেখলাম না আসলে এগুলি তো ঠিক না। এখন নামাজ পড়ার চেষ্টা করতেছি, নামাজ পড়ি, আর এগুলি থেকে পুরোপুরি বেরিয়ে আসছি। আর আপনার আপনার অনুষ্ঠানটা শোনার পর যখন শুনি তখন মনে মনে একটা ই হয় যে না আসলে বের হয়ে আসবো, আর এগুলির দরকার নাই ওদের জীবনে যারাই আসতেছে, যেমন প্রথম দিক দিয়ে আসছিল আপনার আবির, আসলে কেউ কোনো জীবনে কোনো কিছু পাইতেছে না, সবাই তো সবকিছু হারাইতেছে এছাড়া আর কোনো কিছু পাইতেছে না। বাট শোনার পর যেটা হয় প্রথম থাকে, পরবর্তীতে আর এই জিনিসটা মাথায় কাজ করে না, বারবার বারবার এক কাজ হয়।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে যোগাযোগ করছি ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তাজুল ইসলাম, শুনলেন তো সবকিছু, কি বলতে চান পুরো বিষয়টি নিয়ে?
যা বলিব শর্তবলী বলে চলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি মাহবুব। এখানে যা শিক্ষণীয় আমাদের সেটা হচ্ছে এই যে সে কারমাকে চাকরি করবার সময় একটা মেয়ের সাথে সম্পর্ক করে, তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়, মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু সে মেয়েটাকে বিয়ে করে না। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে গার্মেন্টসের মেয়েদেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা পড়াই এর সঙ্গে ওর সঙ্গে বা বিশেষভাবে সম্পর্ক করে ফেলে, এবং মেয়েদের আমি দোষ দেবো না কারণ মেয়েরা চাই যে একটা ভালোবাসা এবং পরে একটা বিয়ে, কিন্তু এই যে মাহবুবের মতন ছেলেরা যে তাদেরকে এভাবে ব্যবহার করবে, তাদেরকে প্রেগনেন্ট বানিয়ে ফেলবে অথচ তার দায় নিবে না, বিয়ে করবে না, তাকে আবর্ষণ করাই দিল, পরে আবার সেই মেয়ে বিয়ে হয়ে গেল, এখানে পরবর্তী পর্যায়ে মাহবুব অনেক কথাই বলেছে তার নিজের জাস্টিফাই করার জন্য, নিজের অপরাধকে লঘু করার জন্য, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা একটা বড় ধরনের অপরাধ, এই অপরাধ মাহবুবের মতো অনেক ছেলে এখনো করতেছে। আমাদের সমাজে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মেয়েদেরকে এটা বুঝতে হবে, মেয়েদেরকে এটা বুঝতে হবে যে আমি আমার সতীত্ব বা আমার নারীত্বকে আমি বিক্রি করে দিব না বিয়ের আগ পর্যন্ত। এই শিক্ষা আমরা আমাদের পরিবারে দিতে হবে, সমাজকে দিতে হবে, এবং ছেলেদের এরকম টোপের মধ্যে পড়ে, ভালোবাসার টোপের মধ্যে পড়ে যেন তারা নিজেদেরকে বিক্রি করে না দেয়। দ্বিতীয় কথা হচ্ছে যে সে কিন্তু আরেকটা উশিলা দিল মাহবুব সাহেব, যে ওই মেয়েকে বুঝার জন্য সে আরেকবার প্রেম করতেছে। এই হচ্ছে কি আমাদের নেশাক ছেলেরা কি করে জানেন, ওই যে কোন একটা মেয়ের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বা মেয়ে তাকে টাকা দিয়েছে অথবা সংসারে একটু মানে কষ্ট পেয়েছে, এগুলো তারা নেশা করে, এগুলো তাদের উশিলা। আসলে তারা এগুলির জন্য কোন ইয়া না, তারা আসলে নেশা করা, তারা তাদের স্বভাব হচ্ছে নেশা করা, নেশা করতো ওই সবাইকে উশিলা দিয়ে অন্যকে অপরাধী করা, অন্যকে দোষী করা, এগুলো তাদের কাজ। মাহবুব সাহেবও কিন্তু সেই কাজটাই করেছে, সে কিন্তু এটা কোনো ইয়ে হতে পারে না অন্যকে আমি প্রেম করে এটা বলবো, ঠিক আছে যদি এটাই হতো যে তার যে অন্যের প্রেম করে এটা ভুলে যাবো, তাহলে সে অন্যের সঙ্গে প্রেম করে সে মেয়েকে বিয়ে করতে পারতো, কিন্তু কি বাহানা দিল, তার বয়স কম হয়েছে, মাকে এটা করবে সেটা করবে, একেবারে নানার বাহানা, এত বাহানা থাকলে তুমি প্রেম করতে যাবে কেন, তুমি কেন প্রেম করতে যাবা, আর যদি কষ্ট বলতে গিয়ে প্রেমে করো তাহলে তোমাকে মায়ের প্রতি তোমার যে দায়িত্ব, ওই প্রেম যখন করছে মেয়ের প্রতি তোমার দায়িত্ব, কিন্তু সে কোনো মেয়ের সঙ্গে সে সম্পর্ক রাখেনি, সে এরকম অনেকগুলি 7-8টি মেয়ের সঙ্গে প্রেম করেছে এবং সবার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করছে। এইগুলো হচ্ছে যে অপরাধী মানুষের যে একেবারে খাঁটি উচিলা এবং প্রবণতা এটা তার মধ্যে পাওয়া গেছে। আমার মনে হয় যারা অনুষ্ঠান শুনছেন, কোন মেয়ে যদি অনুষ্ঠান শুনে থাকে তাদেরকে বুঝতে হবে মাহবুবের ছেলেরা এরকমই করে থাকে। এটা কোন রকমের যুক্তি হতে পারে না যে সে প্রেম করেছে মায়ের জন্য সে বিয়ে করতে পারে না বা তার বয়স নেই, তাহলে সে বয়স না হলে সে প্রেমও করে আবার শারীরিক সম্পর্ক করে। অর্থাৎ আমাদেরকে একটু সতর্ক হতে হবে, সমাজকে সচেতন, পরিবারকে সচেতন হতে হবে, মেয়েদেরকে আরো বেশি সচেতন হতে হবে। এমনকি একটা মেয়ে তার এই সম্পর্কের কারণে সে সুইসাইড পর্যন্ত করে, আত্মহত্যা পর্যন্ত করে। এখন সে এসে বলতেছে সে অনুসক্ত এবং ওই সে ওই মেয়েদের কাছ থেকে সে ক্ষমা চাচ্ছে বা অন্যকে বলতে যাচ্ছে, এটা যদি তার অন্তর থেকে হয়ে থাকে তাহলে কিছুটা তাকে ধন্যবাদ দেওয়া যায়। কিন্তু সে যা করেছে সেগুলি খুবই অন্যায় অপরাধ এবং এগুলি এত সহজে মাফ পাওয়া যাবে কিনা এটা আমরা জানি না। তবুও সে যদি আন্তরিক অর্থে সূচনা করা থাকে আমি ভালো হতে চাই, তাকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু সবাইকে বলছি বিশেষ করে মেয়েদেরকে পরিবারের গার্জিয়ানদেরকে, আপনারা সতর্ক থাকবেন। এরকম ভাবে প্রলোভনের পরে মেয়েরা যেন অন্তত শারীরিক সম্পর্ক না করে, প্রেম করতে পারে বিয়ের আগে যেন তারা কোন রকমের শারীরিক সম্পর্ক না করে, মাহবুবদেরকে যাতে এই সুযোগ না দেয় এবং তারা যাতে নিরাপদ না হয়।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ করব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর 199তম পর্ব। তবে তার আগে আগামী সপ্তাহে জেবিএসবিতে কোন বন্ধুটি আসতে চান, তিনি আসলে আসতে পারবেন কিনা সেটা নির্ভর করছে আপনার ভোটের উপরে। আপনি মতামত জানান আমাদেরকে, চলুন কি আসতে চাই শুনে নেই তার ফোন কলে।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি মনে করেন যে স্কুল লাইফ ফরে লাগাছে আসছি একটা মেয়ের কারণে। তো ড্রাগস জগতে যাওয়ার পিছনে রয়েছে আমার আব্বু। তো আমার জীবনে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের কিছু কাহিনী আছে বা আমি খারাপ একবারে খারাপ লাইনে যাওয়ার জন্য কিছু কাহিনী আছে। আমি দেখা যাচ্ছে যে এক সময় পুরা থানার ঠিক আছে একবারে ড্রাগস এর জগতের একবারে যাকে রাজা বলা হয় আর কি, কিং, আমি ওই রাজা হয়ে গেছি ঠিক আছে। তো আমি এখন বুঝতে পারতেছি যে যাই করছি জীবনে অনেক ভুল করছি ঠিক আছে। তো আমি আপনাদের এই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যা বলবো সত্য বলিবর মধ্যে যাইয়ে আমার নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করার জন্য চেষ্টা করতে আছি। যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি খুব খুশি হব।
প্রিয় শ্রোতা, এই বন্ধুটিকে যদি আপনি জেবিএসবি মঞ্চের সুযোগ দিতে চান তাহলে ভোট করবেন আপনি। প্রথমে লিখতে হবে এবিসি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। আর বিশেষ একটি কথা বলে আজকের জেবিএসবি শেষ করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে আগামী পর্ব যাহা বলিব সত্য বলিব ইতিহাসে একটি মাইল ফলক ছুঁতে যাচ্ছে, 200তম পর্ব। এবং এই 200তম পর্ব থেকেই প্রতি মাসের শেষ সপ্তাহে এখন থেকে প্রচারিত হবে যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড নামের একটি এক্সক্লুসিভ এপিসোড। অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই যাহা বলিব আসছে নতুন ঢঙে নতুন ফর্মে। অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.